Entertainment is a must. Shunun Shadhin Podcast.
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জুফর ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। না, আমার নাম ওমর ফারুক। আমি আজ প্রথমবারের মতো প্রেত পডকাস্টে ঘটনা কালেক্ট করে পাঠাচ্ছি, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। ঘটনাটি মূলত কালো জাদু কেন্দ্রিক ঘটনা, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া ঘটনা বা তার কাছ থেকে কালেক্ট করেছি। তিনি যেভাবে লিখেছেন আমাকে পাঠিয়েছিলেন, আমি ঠিক সেভাবে পাঠাচ্ছি। আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, সে তিন দিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তার সাথে বেশ কিছুদিন কথা বলেছিলাম, যেহেতু আমার বিয়ে হবে তাই পরিবার থেকে অনুমতি নিয়ে আমার অনেক দিন ফোন আর সামনাসামনি কথা বলেছি। হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে আমি অনেকটা কষ্ট পেয়েছিলাম। আমি আর আমার পরিবার তার পরিবারকে সান্ত্বনা দেওয়াতে তাদের বাড়িতে গিয়েছিলাম। সে যখন রোড অ্যাক্সিডেন্ট করে তখন ছিল রাত 7টা কি 8টা। আমাদের বিয়ের কেনাকাটা চলছিল এবং বাড়ি ঘর অনেক সাজানো হচ্ছিল। বাড়ি বোঝাই করে রিলেটিভ আর মানুষজন একেবারে যেন টইটম পড়ছিল। ঠিক আমার বাড়ির মতোই তাদের বাড়িতেও এমন অবস্থা ছিল। হঠাৎ ফোনের মাধ্যমে জানতে পারলাম রিহান আর বেঁচে নেই। কথাটা শোনার পর কেমন যেন সবকিছু যেন বন্ধ হয়ে গেল, হইচই হাসি তামাশা সব বন্ধ হয়ে গেল। প্রথমে আমাকে খবরটা না দিল, পরে ঠিকই বলে দিয়েছিল। সেদিন রাত 12টার দিকে আমি বাবা মার আমার ছোট ভাই মিলে তাদের বাড়িতে চলে গেলাম। তারপর অনেক সময় তার মায়ের সাথে কথা বলে বসেছিলাম এবং তাদের বাড়ি জুড়ে শোকের কান্না বা শোকের ছায়া যেন নিভে এসেছিল। কান্নাকাটি আর নানা রকম লোকজনের কথা এক এক করে চলে যেতে থাকলো। রাত অনেক হয়ে গেছে। এরপর রাতেই তার লাশটা দাফন করে আমরা বাড়িতে চলে আসি। বেশ কিছুদিন যাওয়ার পর লোকজন আমাকে অনেক অনেক রকম কথা শোনাতে শুরু করলো। কেউ বলল আমি নাকি অনক্ষী, আমার জন্য নাকি তার ছেলের জীবন চলে গেছে। আবার কেউ কেউ বলতে লাগলো আমার সাথে বিয়ের কথা হয়েছে বলেই ছেলেটা হয়তোবা মারা গেছে। আমাদের পাড়া প্রতিবেশী সবাই এভাবেই কথা বলা শুরু করলো। এই কথা দিন দিন এত পরিমাণ বাড়তে লাগলো আমি যেন সহ্য করতে পারছিলাম না। দিন যত যাচ্ছিল তত যেন সুইসাইড করার প্রবণতা বাড়ছিল আমার। শুধু একটা কথা মনে করে কিছুই করে নেই, সুইসাইড তো মহাপাপ। হঠাৎ একদিন আমার বাবা আমার রুমে এসে আমাকে বলল, বেশ কিছুদিন হয়ে গেল, এখন লোকজন ওই সব কথাবার্তা ছেড়ে দিয়েছে বুঝলি, আমি তোর জন্য আর একটা ভালো পাত্র দেখছি, তুই এবার রাজি হয়ে যা মা। আমি তখন বললাম, বাবা ঠিক আছে, তুমি তোমার যেটা ভালো বুঝবে তাই করবে, আমার কোনো সমস্যা নেই। বাবা আমার এই কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি আবারও চিন্তা করতে লাগলাম, আমার বিয়ে হবে, আবারও আগের সবকিছু ধীরে ধীরে ভুলে যেতে লাগলাম, নতুন করে বাঁচার স্বপ্ন দেখা শুরু করলাম। বাবা সবকিছু ঠিকঠাক করে আমার ছেলের একটা ছবি এবং নাম্বারটা দিয়ে বলল,
এনে এগুলো রাখ আর কথা বলে দিস কেমন লাগে। হ্যাঁ আমি দেখে নিয়েছি, হাই বার তো পছন্দ হলে বাকিটা ফাইনাল করে দেবো বুঝলি।
আমি বাবার কথা মতো মাথা নাড়ালাম। বাবা বের হয়ে গেল বাহিরে। আমি রুমে বসে ছেলেটিকে কল করে অনেক সময় কথা বললাম। কথা শুনে মনে হলো সবকিছুই যেন ঠিকঠাক আছে। আমি অনেক দিনে এই ছেলের সাথে কথাও বললাম, ছেলেটার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমার বিয়ের আয়োজন করবে সামনে, বাচ্চা কিছুদিন বাকি, ছেলেটি আমার জন্য যেন পাগল হয়ে গেছে, সে যেন আর অপেক্ষা করতে চায় না। কিন্তু বাবা বলেছেন তার যখন সময় হবে তখন বিয়ে দেবে। আমি ছেলেটিকে অনেক বোঝানোর পর শান্ত করলাম। একদিন রাতের বেলায়, রাত তখন কত হবে 2:30 বাজে, আমি শুয়ে আছি, কেন যেন ঘুম ঘুম আসছে না। আজকে ছেলেটি কল করেনি, ভাবলাম ছেলেটা হয়তো বা কোনো কাজে বিজি আছে তাই আমাকে কল করতে পারছে না। ফ্রি হলে সাথে সাথে কল করবে বলেই আমি আর কল করিনি। এমন আগে কখনো হয়নি, যতদিন কথা বলি আমাকে কল দেয়, আমি কল করি না। রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা জেগে আছি, ফোনটা চেক করলাম কালকে রাতে ছেলেটা কি আমাকে কল করেছিল কিনা। যদি না ধরতে পারি তাহলে তো কল করে সরি বলতে হবে, কিন্তু ফোনটা ধরে অনেক আজব লাগলো। যে ছেলে দিনে 5 থেকে 6 বার কল না দিলে তার ঘুম আসে না, সে কালকে সারাটা দিন একবারও কল করল না।
আমি একটু টেনশনে পড়ে গেলাম, তবুও নিজে কল করলাম না। সারা দিন কেটে গেল, আমি ফোনটা সাথে করে রেখেছি, তবুও কোনো খোঁজ খবর নেই। কি হলো, ও কি অসুস্থ? এভাবে ভাবতে ভাবতে রাতে কল দিব ছেলেটিকে ডিসাইড করে ফেললাম। রাত তখন 10টা বাজে, প্রতিদিন ছেলেটা আমাকে কল করত, আমি কল করলাম। অনেক সময় কল বাজলো এবং প্রথমবার কেউ কলটা রিসিভ করলো না। আমি আবারও কল দিলাম, এইবার কলটা রিসিভ হলো আর বলল, হ্যালো। আমি বললাম, রোহান বাড়িতে আছে?
আপনি কে বলছেন?
হ্যাঁ, একটু রাগি কণ্ঠে ছিল। আমি তখন বললাম, আমি কি সেটা জিজ্ঞেস করলে পেয়ে যাবেন? আপনি একটু কষ্ট করে ফোনটা দিবেন, ওর সাথে আমার কথা ছিল।
আজব তো, আপনি কি মজা করছেন নাকি আমার সাথে?
আমি তখন বললাম, আমি কেন মজা করতে যাবো আপনার সাথে? তখন ফোনের ওপার থেকে বলল, আপনি কি জানেন না রিয়ান তার অফিসের একটা বড় দুর্ঘটনায় মারা গেছে কালকে? আপনি কিছুই জানেন না? এই কথাটা শুনে আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। আমি একটা চিৎকার দিয়ে বাবার রুমে যেতে দেখলাম বাবা আর মা মন খারাপ করে রুমে বসে আছে। মামা আর আমাকে দেখে বুঝতে বাকি রইল না তারা সব কিছুই জানেন। পরে আমি আমার রুমে চলে এলাম। সারাটা দিন রাতে আমার কেমন যেন ভয়ানক একটা ঘটনা ঘটল। রাতে আমি ঘুমাতে চেষ্টা করছি, ঘুম পাচ্ছে না এবং মাথার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা করছে। অনেক কিছুই ওনার জানতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কি উত্তর দেবে? হঠাৎ আমার রুমে ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি একটা অপরিচিত নাম্বার থেকে আমাকে কল করেছে। কি কল করতে পারে এত রাতে? আমি কলটা রিসিভ করতে একটা শব্দ শুনতে পেলাম,
বাঁচাও, আমাকে বাঁচাও।
আমি কি ভুল করেছি? আমাকে কেন মারছো, কেন মারছো তোমরা? এই কথাটা শুনলাম শুধুমাত্র এবং সাথে সাথে কলটা কেটে গেল। আমি বেশ ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো, থাক, হয়তো অপরিচিত কেউ ভুল নাম্বার থেকে কল দিয়েছে। আবারও আমি ছেলেটাকে নিয়ে চিন্তা করতে লাগলাম। একটু পর আবারও ফোনে একটা কল আসলো, এবার ঠিক শব্দটা শুনতে পেলাম। শব্দটা এমন ছিল, আমাকে মেরে তোমার লাভ কি? আমি কি করেছি তোমাকে? আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। কলটা আবারও কেটে গেল। এবার কণ্ঠটা শুনতে পেলাম, আমার খুব চেনা কণ্ঠ, সেই ছেলেটির কণ্ঠ হবে। কিন্তু এইটা কিভাবে সম্ভব? ছেলেটা তো মারা গেছে গতকালকে, তাহলে ফোনে কে কথা বলে? এসব ভাবছি হঠাৎ করেই বাবার রুমের ভেতরে না পড়ে চলে আসলো। বাবা বললেন,
আজকের পর এই ঘটনা দেখে সবাই অনেক অন্যরকম বলছে, তো এসব কথায় কান্দিস না বাবা, আমি আছি, তোর কোনো সমস্যা হবে না।
আমি বললাম, বাবা আমার বেলায় বারবার এমন কেন হচ্ছে? কি দিক, কি দোষ করেছি আমি? বলো না বাবা, বলো তুমি। বাবা বলল, জানি না এমন কেন হয়, আমার সাথে কেন হয়। তোর দাদা কালকে আমাকে বাড়িতে আসবে, তো অপেক্ষা কর তোর দাদার জন্য। আমি মাথা নাড়লাম আর স্বীকার করে নিলাম। বাবার মাথা নাড়ানো দেখে রুমের বাইরে চলে গেল। আমি রুমের মধ্যে বসে আছি, বাবাকে ফোনের ব্যাপারটা বললাম না, আবার কি ভাববে বাবাই জানে, তাই নিজের মধ্যে রেখে দিলাম। বাবা বের হয়ে যাওয়ার পর আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম। আমাদের বাড়ি একতলার উপরে ঝাঁটটা বাহির উঠোনে আছে, আশেপাশে বেশ কিছু দূর ছিল এবং দুটা বাড়ি দেখা যায়। আমরা এখানে অনেক আগে এসেছি, যার কারণে আশেপাশে এখনো ঘর বাড়ি উঠতে পারেনি। সময় পেলে হয়তো বা বাড়ি ঘরটা উঠাতে যাব। আমার রুমটা ঠিক বাবা মায়ের রুমের বিপরীত পাশে, আর ভাইরা বাবার রুমের পাশে রুমে থাকে। তিনটা রুমেই আমরা থাকি এবং আমার রুম থেকে ছাদে ওঠার সিঁড়িটা খুব কাছে ছিল, দরজাটা খুললেই দেখা যায়। আমি ঘুমাবো এখন সারাদিনটা, তাই অনেক টেনশন আর ধকল গেল নিজেদের উপরে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালে নেই। হঠাৎ করে অন্য রকম একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার কারণ আবারও ঘুমানোর চেষ্টা করছি, শুয়ে আছি বিছানাতে। আমার চোখ মেলার পর কোনো অংশ যেন কাজ করছে না। কিছু সময় আবারও সেই শব্দ পেলাম, এবার আমি জেগে আছি। শব্দটা শুনে মনে হলো আমার রুমের বাইরের ছাদের উপর থেকে আসছে শব্দটা, একটা নূপুরের শব্দ। যেমন কেউ যদি নূপুর পরে হাঁটে তাহলে যেমন শব্দটা হবে ঠিক তেমন শব্দ হচ্ছে, আর হালকা হালকা করে ফিস ফিস করে আওয়াজ হচ্ছে, যেন ছাদের উপরে কেউ কথা বলছে। তবে কি কথা বলছে ভালোভাবে শুনতে পারলাম না, দু একটা কথা ছাড়া কিছুই যেন বুঝতে পারছি না, কিন্তু কথাগুলো বেশ ফিসফিস করে বলছে। এটা আমার কানে একজন বলল, তাকেও মেরে ফেলো, তাকেও খুব কষ্ট দিয়ে মেরে ফেলো। এতটুকু শুনলাম, বাকিটা
আর শুনতে পারলাম না। আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে রুমের লাইট জ্বালাবো ঠিক সেই মুহূর্তে দেখলাম কারেন্ট নেই। আমি তাড়াতাড়ি করে ফোনের লাইটটা জ্বালিয়ে চারদিকে ভালো করে তাকিয়ে দেখলাম না সবকিছু তো ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। হঠাৎ একটা জিনিস থেকে আমার চোখটা আটকে গেল এবং আমার রুমের দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা আলো বের হয়ে আছে এবং আলোটা দেখে মনে হচ্ছে বাইরে কারেন্ট আছে, কিন্তু আমার রুমে কেন যেন আলো জ্বলছে না। আমি দরজা খোলার সাহস পাচ্ছি না, কি করব কিছুতেই যেন মাথায় আসছে না। সেই শব্দটা ক্রমশ যেন বেড়েই চলেছে, ধীরে ধীরে আমার ঘরের কাছে আসছে বলে আমার মনে হচ্ছে। আমি চুপচাপ হেঁটে আমার বিছানার কাছে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু আমি যেন সেই শব্দের কাছে নিজেকে অনুভব করছিলাম। আগে তো কখনো কল্পনাও এমন হয়নি, হঠাৎ করে শব্দের বেগ এতটা বেড়েছিল যে আমি শুয়ে থাকতে পারলাম না। হঠাৎ করে একটা মাথায় আসলো প্রশ্ন, আচ্ছা শব্দটা তো বারবার বাবা মাদের শব্দ শোনার কথা, তাহলে কেউ বাইরে কেন বের হচ্ছে না, কেউ কি শুনতে পাচ্ছে না শব্দ? এমন কথা আমার মনের ভেতরে করছে। আমি শুয়ে থাকতে পারলাম না, উঠে বসে পড়লাম। ঘোর অন্ধকার, সম্পূর্ণ কারেন্ট চলে গেছে, পুরো বাড়িটা খুব ভয়ঙ্কর লাগছে। আশেপাশে কোনো আলো না থাকার কারণে বাইরে কালো অন্ধকার যেন বিরাজ করছে এবং বাড়িটিকে ঘিরে খেয়ে ফেলে। আমি বসে বসে ভাবছি আমার রুমে অপেক্ষা করছি কখন কারেন্ট আসবে, আমি আলো জ্বালাবো। আমি এখনো সেই শব্দটা শুনতে পাচ্ছি, জানি না কত সময় পর্যন্ত আমার এমন শব্দ বা এমন অপেক্ষা করতে হবে। হঠাৎ খেয়াল করলাম আমার ঘরে অন্ধকার এবং সেটার মধ্যে ওয়ালের দিকে কে যেন জোরে হেঁটে চলে গেল। আমি প্রথমবার চোখের ভুল ভেবে তেমন একটা গুরুত্ব দিলাম না, পরের বার যা দেখলাম তাতে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম আমার বেশ শাড়ি পরা এবং আলতা দেয়া সাদা শাড়ির জন্য একটা অন্ধকারের মতো কিছুটা বোঝা যাচ্ছে, ততটা বিশ্রী লাগছিল। পায়ের আলতা অন্ধকারের মধ্যে মনে হচ্ছে তাজা রক্ত বের হচ্ছে, আবার নূপুরের শব্দ আবার ঘরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমি সে মেয়েটাকে সোজাসুজি করে দেখতে পাচ্ছি না, আমি তার প্রতিচ্ছবি মানে তার ছায়াগুলো দেখতে পাচ্ছিলাম। আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমি হাতে থাকা যেন ফোনটা ওপেন করে লাইটটা অন করে দেখলাম, কোনো কিছুই নেই সেখানে, সবকিছু আগের মতো ঠিকঠাক আছে। আমি কোনোভাবেই ঘুমাতে পারছি না, আজকে বা কেন এমনটা হচ্ছে, অন্য কোনোদিন তো কিছুই হয়নি, কি হয়েছে আমার, কেনই বা হলো, অনেকে প্রশ্নের মধ্যে যেন মাথা ঘুরছে। আমি চুপচাপ করে আবারও শুয়ে পড়লাম। হঠাৎ ফোনটা বেজে উঠল, ফোনের শব্দে আমার বুকটা কেঁপে উঠল। আজব একটা ব্যাপার হলো, আমার ফোনটা বেজে ওঠার সাথে সাথে সে দুপুরের শব্দটা কোথায় যেন থেমে গেল। আমি ফোনটা হাতে নিয়ে বসে পড়লাম, ফোনের দিকে তাকিয়ে দেখি আবারও সে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। সময়টা দেখে বুঝতে পারলাম রাত তিনটা বেজে গেছে। এত রাতে আমাকে কি কল করতে পারে, এত কখনো তো কেউ আমাকে কল করেনি আগে। আমি ফোনটা হাতে নিয়ে ভাবতে ভাবতে কলটা কেটে গেল, একটু পর আবারও কলটা বেজে উঠল। কি অদ্ভুত একরকম অবস্থা, আবারও আর একটা নাম্বার থেকে কল করলো। আমি এবার কলটা রিসিভ করলাম, আমি কোনো কথা বললাম না, চুপচাপ করে বসে থাকলাম। ওপাশ থেকে কোনো শব্দ যেন পাচ্ছি না, হঠাৎ একটু শব্দ যেন আসতে লাগলো, সব অদ্ভুত লাগলো। আমি যে নূপুরের শব্দ পাচ্ছি সে শব্দটা আর কোনো ফোন কল ওপাশ থেকে আসছে, আর কিছু একটা বলছে, কেউ যেন বলছে ওকে মেরে ফেলবে, অনেক কষ্ট দিয়ে মেরে ফেলব, অনেক অনেক কষ্ট দিয়ে মেরে ফেলব, ও আমাকে আমার হাত দেয়নি, ওরে নামের আমি শান্ত হব না, শান্ত হব না। ঠিক এবারও সেই ছেলেটির কণ্ঠ শুনতে পেলাম, ও একই কথা বলছে। কলটা কেটে গেল, আমি সব দেখে অনেক বেশি ভয় পেয়ে গেলাম। আমি বাবাকে কল দিব ঠিক করলাম, যে না বাবাকে কল দিব ঠিক সেই মুহূর্তে আমার ঘরের আলোটা জ্বলে উঠল, আর দেখতে পেলাম বাবা আর মা ভাইরা সব ঘরের মধ্যে এসে পড়েছে। কিন্তু কিভাবে এমনটা হলো? রাত যত বাড়ছে আমার সাথে সব ঘটনায় যেন বেড়ে চলেছে, কিছুই বুঝে উঠতে পারছি না কি করব। এসবের ঘটনা দেখে এখন বাবাকে কল দেব না কি দেব না সেটা আমি ভাবছিলাম। ফোনটা হাতে নিলাম, হঠাৎ দেখি আমার রুমের ভর্তি সময় হাজির। আমি জিজ্ঞেস করার কোনো আগে যেন বাবা আমাকে বলতে লাগলো,
কি হয়েছে, তুই এমন চিৎকার করছিস কেন, কে যে?
বাবার এমন কথা শুনে অবাক হলাম, আমি কখন চিৎকার করলাম, আমি তো কিছুই করিনি বাবা, মাকে বললাম। এবং আমি তখন বললাম,
বাবা এগুলো কি হচ্ছে আমার সাথে? মা আমি কার কি ক্ষতি করেছি? কি হচ্ছে এসব বলো না তোমরা। মা তখন বলল, কি হয়েছে মা, এত রাতে কি সব আমল তামল বলছিস তুই? গায়ে হাত দিয়ে দেখি তো জ্বর আসে কিনা। আমি তখন বললাম, না আমি সম্পূর্ণ ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তারপর আমি শান্ত হয়ে বাবা মাকে বসিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম। সবচেয়ে আজব ব্যাপার হলো, আমি যে নূপুরের শব্দটা বা ছা দেখেছিলাম একটা শব্দ তৈরি করেছিল, সেটা মা বাবা আর ভাই কেউই তা শুনতে পারেনি। আমি ছাড়া আর কেউই সেই শব্দ শুনতে পারেনি। মা বাবাকে কথাগুলো বলার পর তারা বুঝতে পেরেছিল সেদিন রাতে আমার ঘুম হলো না। এমন করে অনেকটা রাতে আমার সে অপরিচিত নাম্বার থেকে কল এসেছিল, আমার সে কলটা যেন ধরছে না। বাবা কল করতে অদ্ভুত ভাবে কলটা কেটে গেল। বাবা ওই নাম্বারটাতে কল দিল এবং সে নাম্বারটা বন্ধ করল। সেদিন সবাই জেগে থাকলাম, কালকে আমার দাদা আসবেন। আমার দাদার বয়স অনেক কিন্তু দেখে তেমনটা মনে হয় না। আমি শুনেছি যে দাদা নাকি কালো জাদু কবিরাজি করে, আর দাদি নাকি এসব ঝামেলার জন্য একদিন মারা যায়। আমার দাদির লাশ নাকি খুঁজেই পাওয়া যায়নি এখন পর্যন্ত। খুব বিশ্রী ভাবে নাকি তাকে মৃত্যু বরণ করতে হয়েছিল। সকাল হয়ে গেল, সবাই সকালে খাবার খেয়ে বসে আছি। আমার মা বাবা আমার দিকে তাকালে যে কেউ বলে দিবে যে আমাদের ভেতরে অনেক চিন্তা চলছিল। আরেক অদ্ভুত ঘটনা আমি সকালবেলা খেয়াল করলাম। আমার বাসার ছাদে কিছু ফল আর ফুলের গাছ লাগানো ছিল। প্রতিদিন সকালে আমি গাছে পানি দেওয়ার জন্য ছাদে উঠি। আজকেও ঠিক তেমনই পানি দেওয়ার জন্য ছাদে উঠেছিলাম। আমি আগে বলেছিলাম যে আমার বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত ফাঁকা জায়গা আছে, কোনো ঘর বাড়ি দেখা যায় না। অনেক দূর দূরান্ত পর্যন্ত একটা একটা করে ঘর থাকে। আমি ছাদে উঠে প্রতিদিনের মতো পানি দিচ্ছিলাম। অদ্ভুত ভাবে আমার চোখ সাদা কাপড়ের দিকে যেন আটকে গেল। আমি দেখলাম কিছু দূরে অনেকগুলো সাদা সাদা কাপড় আকাশে উঠছে। ওইদিকে বেশ কিছু সময় তাকিয়ে থাকলাম, নিজের চোখে দৃষ্টি যেন সরাতেই পারলাম না। অনেক সময় দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আমার সবকিছু কখন যে ছাদের উপরে পড়ে গেল খেয়ালে পড়েনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, গাছে যে ফল আর কিছু ফুল ছিল সবকিছুই যেন নষ্ট হয়ে গেছে। কিন্তু কিছু সময় আগেও আমি সম্পূর্ণ ভালো দেখেছি। ফল আর ফুল দেখে মনে হচ্ছে কেউ একজন আগুন দিয়েছে এবং এই জিনিসগুলোকে পুড়িয়ে ফেলেছে। আমি সাথে সাথে নিচে নেমে আসি এবং পরে বাবাকে সমস্ত ঘটনা খুলে বললে বাবা বলল,
তোর দাদার জন্য অপেক্ষা কর, সে এসে কিছু একটা করে দিবে।
আমরা সবাই বসে আছি, কখন দাদা আসবে অপেক্ষা করছি। সকাল পেরিয়ে বিকেল হতে চলল, দাদার কোনো খবর নেই। বাবার কাছে জিজ্ঞেস করতেই বাবা বললেন,
তোর দাদা সবটা জানিয়েছি, সে আজকে একটা জরুরি কাজে আটকে গেছে বুঝলি। তোর দাদা আজকে অবশ্যই আসবে, হয়তোবা রাত হতে পারে।
বাবার এমন কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে গেলাম। আজকে রাতেও কিভাবে থাকবো আমি? বাবাকে বললাম, বাবা আজকে রাতে একা থাকবো, কিভাবে থাকবো আমি? বাবা তখন বলল,
তোর ভাইদের সাথে ঘুমানোর জায়গা করে দিয়েছি, তোর রুমে ওদের সৌদের সাথে ঘুমিয়ে বই, ঠিক আছে? তাহলে হবে।
আমি বললাম, ঠিক আছে বাবা। বাবা বললেন,
কোনো সমস্যা হলে আমাকে খবর দিবি। তোর দাদা রাতে কোনো সমস্যা আছে কে তুই বুঝতে পেরেছিস? দাদা এসেছে, তাহলে মেইন দরজাটা খুলে দিস, ঠিক আছে?
আমি বললাম, ঠিক আছে আব্বা, সমস্যা নেই। বাবার কথা শেষ হতেই আমরা আমাদের রুমে চলে আসলাম। রাত অনেক হয়ে গেল, এখন ঘুমানোর সময়। ভাইরা ঘুমিয়ে পড়েছে, আমি জেগে আছি, ঘরের আলো চলছে। আমি বসে বসে নিজের চুল বাঁধছিলাম। হঠাৎ কালকের মতো সেই নূপুরের শব্দ শুনতে পেলাম। আজকে সম্পূর্ণভাবে বুঝতে পারলাম যে শব্দটা শুধুমাত্র একাই শুনতে পাই। তাই আমি আর দেরি না করে ঘুমিয়ে পড়ছিলাম এবং আমি ভয় পেয়ে যাই যে ঘরের লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ঘরের লাইটটা বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো কারেন্ট চলে গেছে। আমি জীবনের সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেই সময়টাতে পেয়েছিলাম, কারণ আমি ঘুমানোর সময় নিজেকে একটা জায়গায় অনুভব করলাম আমি আমার বাসার ছাদের উপরে আছি আর সেখানে আমি একা দাঁড়িয়ে আছি। আমার আশেপাশে সবাই মৃত লাশ পড়ে আছে, হাড় ছাড়া মানুষ রক্ত বেয়ে পড়ছে। এমন মানুষ আমার চারপাশে আমাকে গ্রাস করার চেষ্টা করছে। ঘুম ভেঙে গেল আমার, চোখ মেলে তাকিয়ে দেখি আমার বিছানায় আমার ভাইরা
কেউ নেই। এটা দেখে আমি চমকে উঠলাম, আমি চিৎকার করলাম, আমার গলা দিয়ে যেন কোনো শব্দ বের হচ্ছিল না। কোথায় গেল ওরা? আমার সাথে তো ঘুমিয়েছিল, তাহলে কোথায় গেল ওরা? আমি এসব দেখে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম। নিজের বিছানা থেকে উঠতে যাবো ঠিক সেই মুহূর্তে অনুভব করলাম আমার ঘরের বাইরে কারা যেন কথা বলছে। কি বলছে সঠিক বুঝতে পারলাম না। আমি আমার ঘরের দরজার দিকে তাকিয়ে দেখলাম আমার ঘরের দরজাটা খোলা আছে। আমি কিছু না ভেবে দৌড় দিয়ে ঘরের বাইরে রীতিমতো যেতে লাগলাম। হঠাৎ কি একটা যেন একটার সাথে বাড়ি খেয়ে আমি সেন্স হারিয়ে ফেলে মাটিতে পড়ে গেলাম। আর আমি আর কিছুই যেন মনে করতে পারলাম না। সেন্স ফেরার পর চোখ খুলতেই দাদুকে আমার সামনে দেখতে পেলাম। আমার শরীরে অনেক বাধা ছিল, নাড়াচাড়া করতে পারছিলাম না, আমি কথা বলার শক্তিও পাচ্ছিলাম না, কিছুই যেন করতে পারছিলাম না। অনেকে চেষ্টা করে দু একটা কথা বলতে পারলাম, আমার কি হয়েছিল বাবা, আমরা ভাইরা কোথায়। আমার কথা শুনে বাবা বলল,
তুই একটু সুস্থ হয়ে নে, পরে সবকিছু বলবো তোকে।
এর মধ্যে কিছুদিন চলে যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, দাদু যে দিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেই দিন থেকে আমার সাথে আমার খারাপ এবং ভয়ঙ্কর কিছুই যেন হয়নি। বেশ কিছুদিন পর আমি এখন অনেক সুস্থ আছি। একদিন দুপুরবেলা দাদু আমাকে ডাকলো এবং দাদু ভাইকে সারা দিন আমি দাদুর কাছে গেলাম। দাদু আমাকে বলতে বলল আর বলল,
তোর সাথে ঠিক যা হয়েছে সব কিছু আমাকে খুলে বলো, ঠিক আছে? একবারও কোনো রকম বাদ দিবি না, প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু বলবে।
আমি বললাম, ঠিক আছে দাদু ভাই, সবকিছু বলছি, তাহলে শুনো। আমি দাদুকে প্রথম থেকে সবকিছু বললাম। আমার কেমন জানি লাগলো, ভয় পেয়েছি, কিভাবে দেখেছি সবকিছু দাদুকে বললাম। আর এটাও বললাম যে আমার বিয়ের ব্যাপারটাও। দাদু সবকিছু অনেক সময় নিয়ে শুনলো এবং আমাকে বলল,
শোনো দাদু, আমি আজকে রাতের মধ্যে সবকিছু ঠিক করার ব্যবস্থা করব। তোর কিছু কাজ আছে, আমাকে সাহায্য করবি তুই, বুঝতে পেরেছিস?
আমি বললাম, ঠিক আছে দাদু ভাই, আপনি যা বলবেন আমি আপনার কথা মতো তাই করব। দাদু এই কথা বলে চলে গেলেন, আমি আমার রুমে চলে আসলাম। রাত 9টা বাজে, আমার দরজার সামনে দাদু এসে ঘরে ঢুকার অনুমতি চাইল। আমি দাদুকে আসতে বললাম। দাদুর সাথে একটা ব্যাগ ছিল আর হাতে একটা লাঠি ছিল। দাদু রুমে ঢুকে আমাকে ইশারা করে বলল, চুপ করে থাকতে বা চুপ করে বসে থাকতে। আমি একটু পরে বাবা মা ভাইরা সবাই ঘরে রীতিমতো প্রবেশ করলো, আমরা দাদুর পাশে বসে আছি। দাদুটা লাঠি দিয়ে অদ্ভুত ভাবে আগুন জ্বালালো। অদ্ভুত কোনো বিষয় হচ্ছে, কোন রকম কাঠি বা কোনো কাগজ বা গ্যাস ছাড়ায় আগুন জ্বলে উঠলো আমার রুমের ফ্লোরের মধ্যে। দাদু একটা অনেকটা সময় চলে যেতে লাগলো। একটু পর আমি অনুভব করলাম ধীরে ধীরে আমার শরীরটা কেমন যেন হয়ে যাচ্ছে। কেমন বলতে, ঠিক আমি একটা মানুষ, আমার শরীরের মধ্যে আরো একটা মানুষ যেন আছে। এবং আঁচ লাগার পর ঠিক সেরকম অনুভব করলাম শরীরের সম্পূর্ণ জায়গায়, এমন অনুভব করতে লাগলাম। দাদু আমাকে বলেছিলেন আমি যেন কোনো অবস্থাতেই কথা না বলে চুপ করে বসে থাকি। হঠাৎ আমি যেন নিজের মধ্যে নিজে কন্ট্রোল হারিয়ে ফেললাম, মনে হচ্ছিল আমাকে কে কন্ট্রোল করছে, আমি আর নিজের মধ্যে যেন ছিলাম না। বেশ কিছু সময় চলে গেল, আমি আমার মধ্যে নেই, কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে এখানে। অনেকটা সময় চলে যাওয়ার পর দাদু বলে উঠল, দাদু যখন বলে উঠল সেই সময় আমি আমার পথে অনুভব করতে লাগলাম। দাদু বলল,
শেষ শেষ, সব বাধা মুক্ত করতে পেরেছি, এখন আর কেউ আসবে না, আসবে না।
মা বাবা ভাইরা অনেক হাসি আনন্দে যেন ফেটে পড়ল। সবাই আমাকে একটু রেস্ট রেখে রুম থেকে বের হয়ে গেল। এরপর টানা পাঁচ দিন আমার শরীর ভীষণ খারাপ ছিল। আমি যখন সুস্থ হয়ে উঠেছিলাম তখন আমি আমার বাবা মাকে সমস্ত কথা জিজ্ঞেস করেছিলাম, আমার সাথে কি হয়েছিল আর সেদিন কেই বা হঠাৎ করে আমার রুমে এসেছিল, কি বা হয়েছিল। তখন বাবা আমার এতগুলো কথা শুনে রিকোয়েস্ট শুনে আমি নিজেই সবকিছু যেন বলতে শুরু করলো। আমিও মনোযোগ দিয়ে বাবার কথা শুনতে লাগলাম। বাবা বললেন,
শোনো, তুই যখন ছোট্ট ছিলি সেই সময় তোর দাদু বাড়িতে ছিলাম, বুঝতে পেরেছিস? ওর একটা চাচা ছিল যে তোর দাদুর কাছ থেকে কালো জাদু শিক্ষা নিয়েছিল। তোর চাচা কালো জাদু নিয়ে অন্য মানুষের অনেক ক্ষতি করেছে। তোর দাদু অনেক অনেক মানুষ করেছিল কিন্তু তোর ভাবে তার কথা শুনেনি।
আমি তখন বললাম, বাবা এইটার সাথে আমার সমস্যা সম্পর্কে কি? বাবা তখন বললো,
শোন মা, তোর চাচারা
এসব বাজে কাজের জন্য তোর দাদুর জাদুর উপরে অনেক বেশি খপ্পর পড়েছিল বুঝলি, আর কানু জাদুর খপ্পরে পড়ে তোর দাদি মারা গিয়েছিল। আমার তোর দাদির লাশটা পর্যন্ত পাইনি জানিস, তোর চাচা আমার সাথে অনেক বড় একটা ঝামেলা হয়েছিল, আমাদের গ্রামে যে জায়গা জমি ছিল না সেটা দিয়ে তোর চাচা ভাগাভাগি করতে নিয়েছিল, কিন্তু তোর চাচা আমাকে জমি দিতে রাজি হয়নি। আমি বললাম তারপরে কি হলো বাবা? বা বললো এরপর কিছুদিন যেতে না যেতেই বাজে কাজ করার জন্য মহল্লার মানুষ রীতিমতো জোট বেঁধে চাচি আর তোর চাচা চাচাতো ভাই বোনদের এক রাত আধারে মেরে ফেলে, আর তোর চাচা মনে করে যে তার পরিবারকে আমি মেরে ফেলেছি সম্পত্তির লোভে। এরপর তোর চাচা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে মরণ বান মারে বুঝলি, তোর ভাইয়ের আর তোর মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অনেক অনেক তপস্যা করেছিল, একটা কঠিন কালো জাদু করে যার জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছিল। সবচেয়ে বড় সমস্যা হয়েছিল তুই কখনো মা হতে পারবি না, তোর সাথে কেউ বিয়ে হবে না, এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল। অবশেষে তোর চাচাকেও কে যেন হঠাৎ করে মেরে ফেলে, আমরা তার লাশ আজ পর্যন্ত খুঁজে পাইনি বুঝতে পেরেছিস। এই হলো সমস্ত ঘটনা, তোর দাদা এখন সবকিছু ঠিকঠাক করে দিয়েছে, এখন আর কোনো সমস্যা হবে না। এসব কথা শুনলাম আমার চাচা আর চাচা পরিবারের জন্য অনেক কষ্ট লাগছিল, আমি এখন বেশ ভালো আছি, আমার একটা সুন্দর সংসার হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান আছে, আমার আর কোনো কিছুর কমতি নেই, আমি মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে ভালো আছি, আমার আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা, ঘটনাটি ভালো লাগলে পুরুষ নবেন জেফ্রি ভাই, আমি ওমর ফারুক বলছিলাম কুমিল্লা থেকে। যদি ভালো লাগে গল্পটি আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে পড়ে শোনাবেন আপনার সুমধুর দরাজ কণ্ঠে, যে সময় একটা কথা না বলে নয় আপনার মতো আর কাউকে দেখিনি এত সুন্দর করে গল্প বুঝাতে পারে বা গুছিয়ে শোনাতে পারে। ইউ আর অ্যামেজিং। এই ছিল গল্প, ভালো লাগলে শেয়ার করবেন। জোশু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি, এবং আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে এবং কালো জাদুর ঘটনা আসলে সবার কাছে বেসিক্যালি ভালো লাগে। কেন জানো, বিকজ আমি দেখেছি যে কালো জাদুর ঘটনাগুলো না অনেক বেশি ইন্টারেস্টিং হয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঘটনার ভিতরে আলাদা রকম একটা মজা থাকে, আলাদা রকমের সাসপেন্স থাকে, এবং এক কথায় দ্যাট ইজ আ মাস্টারপিস স্টোরি, ছিল অনেক অনেক ভালো ছিল ভাই। এবং আমি আশা করছি যে আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন এবং ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো, এবং আপনাদের সাথে কমিউনিকেশন করার অনেক অনেক বেশি ইচ্ছা আছে আমার, ইনশাল্লাহ তাহলে বোধ হয় দারুণ কিছু একটা হয়ে যাবে। সো দিস দ্য ফ্যাক্ট, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের সাথে আবারও আরো কিছু কথা বলতে চাই আপনাদেরকে, যেটা না বলে নয়, আর সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রেত কিন্তু খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এবং প্রেত পডকাস্টের প্রতিটা ঘটনায় আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আপনারা অনেক কমেন্ট করেন এবং আপনারা কমেন্টের সাথে যেটা করবেন আরো বেশি বেশি করে সেটা হচ্ছে ঘটনাও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। ঘটনা পাঠানোর একটা লিঙ্ক আমি বলে দিচ্ছি, বা ইমেল আইডিটা অনেকেই জানেন না হয়তো বা, এবং সেই যেটাকে বলি যে আমরা সেই প্রশ্নগুলো বা যেটাকে বলে যে সে ইমেল আইডিটা আমি একবার মুখে বলে দিচ্ছি, preet.sathinmusic@gmail.com, preet আবারও বলছি preet ফুল স্টপ আর এরপরে shadhinmusic@gmail.com, ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিবেন তাহলে চলবে। আর বেসিকলি বলার মতো কিছু নেই, আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
ঘটনা
আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম ইমন খান, আমি চট্টগ্রাম থেকে বলছি। প্রেত পডকাস্টের জন্য ঘটনা পাঠালাম, ছোট্ট গল্প, যদি ভালো লাগে তাঁদের শেয়ার করতে পারেন। গল্পটির নাম অশরীরী মাঝি। যদিও গল্প লিখতে বসেছি জীবনের শেষ প্রান্তে, তবুও অনেকের ইচ্ছে লিখা নিজের সাথে করে যাওয়া অদ্ভুত একটা ঘটনা যা এর সমাধান মিলে না। তবে হয়তো ১৯ শতকের মাঝামাঝি সবে এক চাকরিতে জয়েন হয়েছি। চাকরির সুবাদে দেশ থেকে দূরে থাকা, পারিবারিক প্রয়োজনে ছুটি নিয়েছি সপ্তাহ খানেক। বাড়ি যেতে হলে প্রথমে বাসে, তারপর রেলে এবং শেষে নৌকায় করে সোজা বাসা পৌঁছে যাব। ভোরে বাসায় রওনা হলাম, রেল ধরতে সময় মতো রেল ধরে চলে গেলাম, নিমিষে নিলাম সময়ে। কিন্তু পথে ঘটল বিপত্তি, কি কারণে একটা জায়গায় এসে প্রায় দুই ঘন্টা লেট হয়ে গেল। তারপর চলতে আরম্ভ করলো, তাই পৌঁছাতে পৌঁছাতে দেরি হলো, যেটা বলা হয়নি। সময়টা ছিল বর্ষাকাল, ঘোর বর্ষা। শহরে বনা না হলেও মা চিঠিতে জানিয়েছিল গ্রামের পুকুর ক্ষেত সব পানির নিচে তলিয়ে গেছে। আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরেই একটা নদী আছে। দু ঘন্টা দেরি হবার কারণে এখানে স্টেশনে এসে পৌঁছে ঘড়িতে দেখলাম কাঁটায় কাঁটায় রাত ৮টা বাজে। দেরি না হলে সন্ধ্যা ৬টার দিকে আসতে পারতাম স্টেশনে। যাই হোক, রাত ৮টা বেজে গেছে। এদিকে শুরু হয়েছে মুষল ধারায় বৃষ্টি, মনে হয় এদিকে সারাদিন বৃষ্টি হয়েছে। ১০ মিনিট হাঁটলে নদীর পার, তারপর নৌকা দিয়ে সোজা বাড়ি। কিন্তু যে বৃষ্টি নদীর পারে যেতে মুশকিল, তাই বৃষ্টি থামানোর জন্য অপেক্ষা করতে লাগলাম। সারাদিন বৃষ্টি হওয়ার ফলে স্টেশনে বেশি মানুষ নেই, স্টেশনে কয়েকটা দোকান তাও বন্ধ। একটু খেয়াল করে দেখলাম শুধু একটা চায়ের দোকান আছে একটু দূরে দেখা যাচ্ছে। কিছু না ভেবে দোকানের দিকে ছুটতে লাগলাম। দোকানে বৃদ্ধ মশাই একাই ছিলেন, আমাকে দেখে একটা মুচকে হাসি দিয়ে বসতে বললেন। যাই হোক, চা খেতে খেতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত ৯:৩০, এখনো বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি থামার যেন কোনো নাম নেই। দোকানে বৃদ্ধের সাথে গল্প করার সময় জানতে পেরেছি আজ সারাদিন বৃষ্টি হয়েছে এবং এখনো তো রাত, এই ঘোর বর্ষা বৃষ্টি তো থামবেই না, বুঝতে পারলাম। এবং শহরে থাকাকালীন ছাতার প্রয়োজন পড়েনি, এখন থাকলে হয়তো ছাতা অনেক ভালো হতো, ভাবতে লাগলাম। না, আর অপেক্ষা করা যাবে না। বৃদ্ধের কাছে প্লাস্টিকটা খুঁজতে বৃদ্ধ আমাকে একটা প্লাস্টিক দিল, যা দিয়ে গায়ে মাথায় মুড়িয়ে বৃদ্ধকে সালাম জানিয়ে নদীর পাড়ের দিকে রওনা হলাম। কয়েক মিনিট হাঁটার পর নদীর পাড় দেখতে পেলাম, তবে ওটাই যে ঠিক নদীর পার বোঝা যাচ্ছে না, কেননা এই বন্যায় নদী উপচে পড়েছে। এমনিতে রাত, তারপর আবার বৃষ্টি, দূর পর্যন্ত বোঝাই যাচ্ছে না। তবুও বুঝতে পেরেছি যে এই নদীর প্রায় কাছাকাছি চলে এসেছে। ওই তো, ওই তো, কেউ হাত নাড়াচ্ছে, ঠিক ঠিক যেন আমাকে এই ডাক দিচ্ছে। ওইদিকে পা বাড়ালাম, অনেক বৃষ্টি শুরু হলো, এবার আরো জোরে জোরে যেন পড়া শুরু হলো। একটু কাছাকাছি যেতেই বুঝতে পারলাম কেউ একজন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে নৌকার ওপরে, আর উনি আমাকে ডাকছেন। এই পরিস্থিতিতে ওনার মুখটা বোঝা যাচ্ছে না, ওই তো বোঝার দরকার কি, নৌকা পেয়েছি এটাই অনেক। নৌকার কাছে যেতে বাঁচি বলে উঠলো,
ওটা বলুন তাড়াতাড়ি, ওটা বলুন।
কিছু না ভেবে নৌকার ভেতরে গিয়ে বসে পড়লাম। শো দেওয়ার নৌকার বাইরে বৃষ্টি হলেও ভেতরে পানির ছিটা ফোটাও নেই, একদম যেন স্বস্তি পেলাম। প্লাস্টিক সরিয়ে সঙ্গে সঙ্গে, ছোট ব্যাগ ছিল, প্লাস্টিকের কারণে ব্যাগটি ভিজে নেই, তাই ব্যাগ থেকে কিছু কাপড়টা বের করে হাত মুখ মুছে আবারও আরম্ভ করলাম। সাথে মাঝিকে বললাম পোড়ার ডাঙায় যাব। মাঝি কোনো উত্তর দিল না, কিন্তু নৌকা চালাতে শুরু করলো। বুঝতে পারলাম বাইরে তখন অনেক অনেক বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামই নেই। একটু ইচ্ছে হলো বাইরে উঁকি দিতে, উঁকি দিলাম। এমনই রাতে রাত তাও আবার বৃষ্টি হচ্ছে, দেখতে পেলাম না, তাই ভেতরে গুটিসুটি মেরে বসে রইলাম। কিছু সময় পর হঠাৎ মনে হলো এই নৌকার মাঝি আমার নাম ধরে ডাকছিল। হ্যাঁ, ওই তো, নাম ধরেই তো ডাকছিল, কিন্তু আমার নাম জানলো কিভাবে? আমি অনেকটাই যেন হতভম্ব হয়ে গেলাম। তবে কি মাঝি আমাকে চেনে? ভাবলাম চিনবে হয়তো বা। আমার কিছু সময় পর মনে হতে লাগলো
চিনবেই বা কিভাবে?
যদি চিনে থাকে তাহলে তো এখনো এক ঘন্টার পথ ভালো ভালো গল্প করা যাবে, নদী পার হওয়া যাবে, সময় কেটে যাবে। তাই মাঝিকে একবার ডাক দিলাম, কিন্তু প্রত্যুত্তর আসলো না। আবারও আরেকবার ডাক দিলাম, এবার বাইরে থেকে একটা কর্কশ আওয়াজ হলো।
জি জনাব।
মনে হলো যেন কত কষ্ট নিয়ে কথাটা বলে উঠল, কিন্তু আশ্চর্য হলা নৌকায় ওঠার সময় যিনি কথা বলছিলেন তিনি কেউ নেই। কিছু না ভেবে আমি বললাম, আপনি কি আমাকে চেনেন? কিছুই বলল না, কোনো কথা নেই। আবারও একই প্রশ্ন করলাম, এবার সাড়া দিল ওই একই কণ্ঠ।
হ্যাঁ,
ব্যাস এইটুকুই, আর কিছুই যেন বলল না। আমি আর কিছু বললাম না, নৌকা জানাতে লাগলাম। চোখে ঘুমের ঝিমুনি ভাবটা যেন চলে এসেছে। বাইরে থেকে আওয়াজ এলো, আপনার চাচা কিছুক্ষণ আগে মারা গেছে।
কি আমার চাচা?
হ্যাঁ আপনার চাচা।
আমি তখন বললাম, কি আমার চাচা মারা গেছে? আমি জানি না। আমি আরো আশ্চর্য হলাম,
বড় ভালো মানুষ ছিলেন।
আমি মারা যাওয়ার আগে ওনার বাড়িতে অনেকবার গিয়েছি। ও আচ্ছা, প্রথম প্রথম বুঝতে না পেরে জবাব দিলাম, কিন্তু খানিকক্ষণ সময় পর বুঝতে পারলাম মাঝি এখানে কি বলল। তখন আর বোঝার বাকি রইল না আমার সাথে কি হচ্ছে। মুখ থেকে যেন কোনো কথাই বের হলো না, ভয় হাত পা অবশ হতে লাগলো। যতক্ষণ একটা মৃতের সাথে কথা বলছিলাম, আমি নিজেকে অনেক কষ্টে শুধরে নিলাম, গুটি শুটি মেরে বসে রইলাম আর অপেক্ষা করতে লাগলাম। কেমন যেন অসহায় বোধ লাগলো। কিছু সময় পর আওয়াজ এলো,
দেশে নামে পড়ুন জনাব, দেশে নামে পড়ুন। এসে পড়েছি।
কোন রকমে হাত পা কাঁপছিল একেবারে, কিন্তু মাঝি কই, বের হয়ে তো কাউকে দেখতে পেলাম না। আশেপাশে থাকলাম, কেউ নেই সেখানে। আর কিছুই না ভেবে দিলাম একটা ছোট, মনে হলো যেন হাওয়ার দিকে ছুটছি, হাওয়া যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কিছু সময় পর পৌঁছে গেলাম গ্রামে। অন্য কেউ হলে জ্ঞান হারাতো, কিন্তু আমার কেন যেন কিছুই হয়নি। গ্রামে পৌঁছে নিজেকে সাহসী মনে হতে লাগলো। বাসায় পৌঁছে গেলাম, এই অভিজ্ঞতা ভুলবার নয়। পরিবারের সকল সদস্য আমার কথা শুনল, আর চাচার কথাও জানতে চাইলে মা বলল সত্যি তিনি নেই। ঘটনাটি কেমন লেগেছে যশু ভাই আমাকে অবশ্যই জানাবেন। এই গল্পের লেখক আমি নিজেই। যদি ভালো লাগে তাহলে এরকম আরো ছোট ছোট ইন্টারেস্টিং স্টোরি আপনাকে কালেক্ট করে পাঠাবো। আমার দেয়া এটি প্রথম ঘটনা। যদি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে শেয়ার করতে পারেন আপনার প্রেত পডকাস্টে। আমি ইমন খান বলছিলাম, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ইমন ভাই, আশা করছি আপনার স্টোরি সবার কাছে ভালো লেগেছে। এবং স্টোরিটা ভালো লাগবেই বা না কেন, এত সুন্দরভাবে স্টোরি যখন লেখা হয় তখন কিন্তু ভালো না লেগে উপায় থাকে না। খুব সুন্দর একটা স্টোরি ছিল ভাই, এবং এরকমই দারুণ দারুণ সব স্টোরি আমি আপনার কাছ থেকে আরো বেশি বেশি করেছি। আর ইনশাআল্লাহ হয়তোবার সামনে আরো দারুণ দারুণ ঘটনা আপনার কাছ থেকে পাবো। এটা শুরু হলো মাত্র, আরো অনেক দূর যেতে হবে এবং অনেক 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 ঘটনা পাঠাতে হবে। ইনশাআল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। You are just amazing writer man, thank you very much. আশা করছি এইভাবে ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিবেন আমার কাছে, এবং ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে, না হওয়ার কিছু নেই। আমাকে ঘটনা পাঠানোর ইমেলটা আবারও বলছি, preet.shadhinmusic@gmail.com ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করবেন। অবশ্যই বললাম ঘটনাটি অবশ্যই ইউনিক হতে হবে, আগে কোথাও বোঝা হয়েছে এমন কোন ঘটনা না পাঠানো ভালো। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে বিষয়গুলো বা ঘটনাগুলো। আর দেরি করবো না, এখনকার মতো এর পরের ঘটনায় চলে যাচ্ছি। এবং
সর্বশেষ স্বাধীন
আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জশু ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম সাইফুল, আমি মিরপুর থেকে বলছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন।
সকাল সকাল বেরিয়েছে বসু মশায়, আজ একটা বিহিত করতে হবে, এদারই নতুন করে উৎপাত শুরু হয়েছে। কাল একটা ছাগল নিয়ে গেছে, হয়তো আজ বাকি একটা আছে সেটাও নিয়ে যাবে। গ্রামে ইদানিং প্রায় সবারই দুটো একটা ছাগল গায়েব হয়েছে, এতে সবাই বেশ ভীত সন্ত্রস্ত হয়ে আছে, কিন্তু কেউ কিছু করার ক্ষমতা রাখে না। তাদের চুপ করে বসে থাকা নিয়ে বসু খুব বেশি বিরক্ত, তাই আজ সে একলা দূর গ্রামে এক তান্ত্রিক বসবাস করে, তার সাক্ষাতে সে যাচ্ছে এক প্রকার জোর করে। বসু থাকেন পোড়া গায়ে, ছোট একটা নদী গ্রামের অনেক কাছে থেকে বয়ে গেছে, সেই গ্রামে একটা কুড়ে ঘরে বসবাস করেন বসু আর তার স্ত্রী, তার কোনো ছেলে মেয়ে নেই। গ্রামের ছোট নদী থেকে মাছ সংগ্রহ করে এবং সেই মাছ বাজারে বিক্রি করে তার সংসার চালায়। অনেক কষ্টে একটি ছাগল কিনে নিয়েছিল, সেই ছাগলের একটি বাচ্চাও হয়েছিল। আজ ঘুম থেকে উঠে দেখে ছাগল নেই, শুধু ছাগলের রক্তের ছাপ আছে এবং সেই হাড় গোড়গুলো যেন মাটিতে পড়ে আছে। এই নির্ঘাত রক্তপিপাসু ডাইনির কাজ বুঝতে বাকি রইল না, আজ সে ডাইনির বিহিত করতেই হবে। তান্ত্রিকের খোঁজ পাড়ি দিয়েছে সে বসু। তান্ত্রিকের কাছে পৌঁছে সে সবকিছু খুলে বলল। তান্ত্রিক তার কথা শুনে তান্ত্রিক বলে উঠল, গ্রামে গিয়ে কাজ করতে হবে, তাই তান্ত্রিক একটা দিন ধার্য করে আগামী শনিবারের আগে যেতে পারবে না বলে দিল। বসুর সঙ্গে পরামর্শ করে শনিবার দিন ধার্য করা হলো। এবার তার বাড়ির ফেরার পালা, আস্তে আস্তে পথে রাত হয়ে যায়। গ্রামের পথে ঢুকবে অমনি পেছন থেকে রক্ত মাখা কণ্ঠে ডাক দিল, বসু অবসু। তারা সে দাঁড়ায় না, পিছনে পিছনে তাকেও না, সে জোরে জোরে হাঁটছিল, মাথা বেয়ে যেন ঘাম ঝরতে থাকে। আর দুটো বাড়ি পার হলে বসুর বাড়ি, কোনো কিছু না পেয়ে, সারা শব্দ না পেয়ে সে হাঁটতে থাকে এবং বাড়িতে পৌঁছে যায়। ঘরের দরজা নাড়াতে বসুর বউ দরজাটা খুলে দেয় আর অপেক্ষা না করে ঘরের ধুকলে দরজাটা লাগিয়ে দিল। বসুর বউ জানতে চাইল তান্ত্রিকের সে কথা বলে, কিন্তু পথে ঘটে যাওয়া ঘটনাটি বলে না, চুপ করে বসে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাড়িতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, কি হয়েছে জানতে চাইল। এবার পাশের বাড়ির মদা নেই এবং মদা হলো পাশের বাড়ির রহিম চাচার ছেলে, একটু ভাষমহীন। পরিবারের সুরগোল উঠে যায়, বসু বুঝতে পারে এবং ভয় যেন ঠকিলে আবারও কি পশুর বদলে মানুষ নেওয়ার চেষ্টা করছে সে ডাইনিটা। বসু ঘামতে শুরু করলো। একটা পর্যায়ে রহিম চাচা বারান্দায় বসে পড়ল। বসু বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে, চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। কেউ কেউ বলতে থাকে ভাষ্যমহীন বদা হয়তো বা কোথাও চলে গিয়েছে, কিন্তু বসু তার চিন্তায় শুধু ডাইনি ছানা আর কি বা করতে পারে। দিন গড়িয়ে দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, অবশেষে বদাকে পাওয়া যায়। জঙ্গলের শেষে তার বট গাছের নিচে খণ্ডিত অবস্থায় পাওয়া যায়, যেখানে বসু নিজেই এই ডাইনিটাকে মুক্ত করে দিয়েছিল। ডাইনি বলেছিল কারো কোনো ক্ষতি করব না, কিন্তু ডাইনির বসুর কথা রাখেনি। আস্তে আস্তে সে মানুষের মারা শুরু করলো এবং গ্রামবাসী সে অর্ধেকে লাশটিকে নিয়ে সেই লাশের পিঠে বা পেটের নিচের থেকে চলে যায় এবং চোখ দুটো খুবলে নিয়ে চলে যায়। এজন্য কোন নরপিশাচ পৈশাচিক রূপ অদ্ভুত রূপ, এমনই করে একটা দিন কেটে যায়। রাত হলে ঘুম আসে না, ভয়ে পুরো গ্রাম যেন আতঙ্কে জড়িয়ে যায়। আর একটা দিন পরে শনিবার, বসু ভাবতে থাকে তার ভুলের কথা, এখনই তাকে এই সমস্যার সমাধান করতে হবে। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে এবং রাতে কারো চেঁচামেচির আওয়াজ শুনতে পায় এবং তার ঘুমটা ভেঙে যায়। কিছুটা হয়েছে এক মুহূর্ত, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে, সাবুদের বাসায় কি যেন হয়েছে ছুটে যায় সেখানে এবং বাসায় ঢুকতে সাবুর বাবা এগিয়ে আসে। সাবুর বাবা সবকিছু খুলে বলে। সাবু মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে যায়, তারপরে সাবুর চিৎকার শুনতে পায় তারা। আর অপেক্ষা না করে সাবুকে খুঁজতে বসু বেরিয়ে পড়ে। বসুর মনে পড়ে যায় সে বট গাছের কথা, খুঁজতে খুঁজতে ওখানে চলে যায়। বসুর পিছনে গ্রামবাসীও, তারা দেখতে পায় সাবু ধরে আছে রক্তাক্ত হাতে এবং বসুর পায়ের আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকায়। বসুকে দেখে মুচকে একটা হাসি দেয় আর তার রক্ত মাখা দাঁত দিয়ে যেন বেরিয়ে পড়ছিল রক্ত, নিমিষে সাবুকে নিয়ে সে জঙ্গলের ভেতরে উধাও হয়ে যায়। পুরো গ্রামবাসী ব্যাপারটা উপলব্ধি করতে পারে, তারা ডাইনিকে চিনতে পারে, কেননা বহু বছর আগে ডাইনি তারা হত্যা করেছিল। এখানে
কামড় দিয়েছিল, কালো জাদু করতো সে ডাইনি। কালো জাদুর কারণে গ্রামের মানুষকে এক এক করে বলে দিত সে। আর সেই ভয়াবহ ডাইনি সে কালো জাদুকর ফিরে এসেছে তার হত্যার প্রতিশোধ নিতে। আজ রাতের মতো গ্রামবাসীতে তাদের যার যার ঘরে ফিরে যায়, সাবুও ফিরে যায়। পরদিন সকালে সাবু আবারও রওনা দেয় তান্ত্রিকের উদ্দেশ্যে। এবার সাবু একা নয়, গ্রামের একজন সাপুর সঙ্গে যায়। তাদের এবার তান্ত্রিক বলে যায় যে সে আমার যে শক্তিশালী তার শক্তি শেষ করার জন্য গ্রামের আরেকজনকে বলে দিবে। এই কাজটি খুব কঠিন, তারা এতে রাজি হয়। তান্ত্রিককে নিয়ে তারা গ্রামে প্রবেশ করে। তান্ত্রিক এবার বলল যে ডাইনির কথা আর মানুষ লাগবে, এতে তার 100 পূরণ হবে, ফলে সে আরো শক্তিশালী হবে। আমরা কেউ তার সাথে পেরে উঠতে পারবো না। আমার একজন মানুষ চাই যার মাধ্যমে ওর ক্ষমতা শেষ করে দিবে, তবে সে মানুষটি বলি দেওয়া হবে। তান্ত্রিকের এই প্রস্তাবে গ্রামের সকল মানুষ অস্বীকার করলেও সাবু রাজি হয়ে যায়, কেননা সাবু জানে তার কারণে এ সকল ঘটছে, এখন তাকে এটি বন্ধ করতে হবে। সাপুর সম্মতিতে তান্ত্রিক কাজ শুরু করে দিল। সাপু জঙ্গলের ধারে একটা অট গাছ দেখিয়ে দেয়, সেখানে সেই ডাইনিকে মুক্ত করেছিল, আজ তাকে শেষ করার পালা। তান্ত্রিক জঙ্গলের শেষ সীমানায় চলে যায় এবং বট গাছের চান থেকে মন্ত্র পড়ে পেরেক মেরে দেয় এবং সন্ধ্যার জন্য অপেক্ষা করতে হবে, কেননা মূল কাজটি সন্ধ্যার আগেই শেষ করতে হবে। একটা পর্যায়ে সন্ধ্যা নেমেও আসে, তান্ত্রিক সাবুর গায়ে মন্ত্র পড়ে ফুঁ দিল এবং মন্ত্র শেষে সাবুকে ওই বট গাছের নিচে পাঠিয়ে দিল এবং সাবু এতে এক বিন্দু মাত্র ভয় পায় না। অপেক্ষা করতে থাকে একটা পর্যায়ে সাবু ও ডাইনিটি মুখোমুখি হয় এবং ডাইনি সাবুর কাছে ফিস ফিসিয়ে বলে উঠল, সাবু একদিন তুই আমাকে মুক্তি দিয়েছিলি, তোর কি মনে হয় আমি তোকে মারব? না, কখনো না। সাবু, তোর মতো ভালো মানুষকে আমি কখন মারব না। একদিন তুই আমার আগুতে মিনতি শুনে আমাকে মুক্ত করেছিলি, আজ গ্রামবাসীর রক্ষার জন্য মরতে এসেছিস। তোর মতো ভালো মানুষ হয় না রে, আমি তোর মতো মানুষকে মারতে পারবো না। আজ তুই আমাকে শেষ কর বলেই কিছু একটা এগিয়ে দিল আর তান্ত্রিকের দাসে পেরেকগুলো উঠিয়ে নিতে পারে। সাবু উঠিয়ে নেয়, সাবু ডাইনি মুখোমুখি। এবার ডাইনি কিছুই করে না, ছেঁচে দেখল সাবুর দিকে। সাবু ডাইনির মায়াবী রূপ দেখতে পায় আর সাবু অপেক্ষা করে না, এক মুহূর্তে ডাইনিকে শেষ করে দেয়। ডাইনি চিৎকার করে দেয় এবং গ্রাম ছেড়ে দূর দূরান্তে পৌঁছে যায়। সবাই শুনতে পায় একটি কালো ছায়া গ্রাম থেকে যেন চলে যাচ্ছে। এই ঘটনার পর বহু বছর পেরিয়ে গেছে, গ্রামের মানুষ আজ সুস্থভাবে বসবাস করতে পারছে, গ্রামের মানুষ আজ হাঁস ছেড়ে বেঁচে যায়। এই ছিল গল্প জেফ্রি ভাই, ছোট্ট গল্পটি শেয়ার করলে আমি প্রচন্ড খুশি হব। ভালো লাগলে আপনি পড়ে শোনাতে পারেন। আমি সাইফুল্লাহ বলছিলাম মিরপুর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি 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 মাচ ফর ইউ ওয়ান্ডারফুল স্টোরি। এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে ঘটনা ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগলেই কষ্ট কিন্তু প্রতিবারের মতো সার্থক আজকেও হয়ে যাবে। দিস ইজ অ্যাবসলুটলি সুপার কুল স্টোরি, সুপার কুল, অনেক 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 ভালো ছিল ভাই। এবং আশা করছি শুধু আমার কাছেই নয়, আমাদের যতগুলো মানুষ আছে যারা যারা ঘটনা শুনছেন সবার কাছে পডকাস্টে এই ঘটনাটি বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং এই ধরনের ঘটনা আসলে ইউনিক লাগে, অনেক ইউনিক একটা স্টোরি ছিল আমার কাছে বলা হয়েছে। খুব সুন্দর একটা গল্প ছিল ভাই এবং ছোট গল্প কিন্তু শিক্ষণীয় একটা ব্যাপার আছে। আসলে ভালো কাজ করলে সেটার ফলাফল কিন্তু ভালো হবেই, এটাই কিন্তু স্বাভাবিক, তাই নয় কি? এবং এখানে কিন্তু আবারও পরিচয় হলো সেই বিষয়টার। খুব সুন্দর একটা ঘটনা ভাই এবং মনোমুগ্ধ করা একটা ঘটনা ছিল। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যাবে। এবং আমি চাই যে আপনারা সবসময় দারুণ দারুণ সব ঘটনা এইভাবে করে লিখে পাঠান preet.sathinmusic@gmail.com থেকে এই ইমেইলে ঘটনা পাঠিয়ে দেবেন। আশা করছি ঘটনাগুলো সবসময় এর আগেও শেয়ার হয়েছে, এখনো শেয়ার হচ্ছে, সামনে শেয়ার হয়ে যাবে। এবং আপনারা কিন্তু ঘটনা পাঠিয়ে বসে থাকবেন না, ঘটনা পাঠিয়ে একবার নক দিবেন, আমি দেখবেন যে ঠুস করে আপনাদের ঘটনা লিস্টেড করে দিয়েছি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং
ভালো রাখবে, আলহামদুলিল্লাহ কষ্ট সার্থক হয়ে যাবে। আর দেরি করব না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। চলে যাই ঘটনায়।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জশু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দরে আছি, এবং আমি চাই আপনিও সবসময় এভাবেই ভালো থাকুন এবং প্রেত পডকাস্টের দারুণ দারুণ সব ঘটনা শেয়ার করুন। আশা করছি ঘটনাটি ভালো লাগবে, যদি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে শেয়ার করবেন। আমার নাম ফিরোজ খান, আমি বলছি মিরপুর থেকে। আজ আবারও আপনার জন্য নতুন ঘটনা কালেক্ট করেছি। আশা করছি গল্পটি প্রতিবারের মতো এবারও বেশ ভালোই লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়। তুলির মা ছাদ থেকে ডেকে দিলেন, কাপড়গুলো নিয়ে যা, বৃষ্টি আসছে। তুলি ছাদের দিকে যেতে না যেতেই তার মা খপ করে হাতটা ধরে ফেললেন। ভারত গলায় বললেন, ছাদে যাস না, ডাক্তার আমিও শুনেছি। মাগরিবের আজান দিয়েছে, 10 মিনিট হবে, বৃষ্টি আসবে মনে হয়। তুলি স্পষ্ট শুনতে পেল তার মা ছাদ থেকে ডাক দিয়ে তাকে বলছে কাপড়গুলো নিয়ে আসতে। তুলি ছাদের দিকে যাবে, তার মা তাকে ধরে বলল, ছাদে যাস না, ডাক্তার আমিও শুনেছি। তুলির মা রান্না ঘরে চলে গেল আর বলে গেল, তুই টিভির রুমে থাক, আমি দেখছি কি হয়েছে, তুই ভয় পাস না। এই বলে তুলির মা রান্না করে চলে গেল। একটু পরেই তুলি দেখতে পায় তার মা বৃষ্টিতে ভিজে গিয়েছে আর বলছে, কি রে তুলি, তোকে বললাম না ছাদ থেকে কাপড়টা নিয়ে আসতে? হ্যাঁ, আসলি না কেন, নিয়ে বল না কি হয়েছে তোর, তুই নিয়ে আসছিস না কেন, সব কাপড় তো ভিজে গেল। তুলির মা চিৎকার করে রান্নাঘর থেকে চলে গেল এবং দেখলো কেউ নেই। তুলি আবারও টিভির রুমে গেল, সেখানেও কেউ নেই। তুলি যেন ভয়ে কাঁপতে লাগলো। তুলি মোবাইলে কে যেন কল দিয়েছে। তুলি দেখতে পায় তার মা কল দিয়েছে। তুলি কাঁপা কাঁপা হাতে রিসিভ করে। তুলির মা বলল, মা তুই আজকে রাতটা একটু সাবধানে থাকিস, আমি তোর নানুর বাড়িতে চলে এসেছি, ঠিক আছে? তোর নানুর শরীরটা বেশ ভালো না, তুই ঘুমিয়েছিলি বলে তোকে বলিনি। তুলি সাথে সাথে করে জ্ঞান হারালো এবং তুলির মা পরের দিন এসে তুলিকে খুঁজে না পেয়ে দরজাটা খুলে এবং পরে দেখে তুলিকে মেরে বাথরুমে ফেলে রাখা হয়েছে আর বাথরুমের আয়নাতে লেখা সবাই মরবি। তুলি মারা যাওয়ার পর তার মাও বেশি দিন বাঁচেনি। এই বাড়িতে প্রায় মানুষের কান্নাকাটির রোল পড়ে যায়, ভয় সবাই যেন এই জায়গা থেকে পালিয়ে যায়। এই এলাকাটা একদম জনমানবহীন। একদিন তমান আর তার স্ত্রী এইদিকে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন এবং তুলির বাসার সামনে এসে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন রাত প্রায় 9টা বাজে, আশেপাশে কোনো দোকানও নেই। তুলির বাড়িতে তাকাতেই সে দেখতে পেল বাড়িতে কে যেন কথা বলছে। তারা সেই বাড়িতে রাত কাটাবার পরিকল্পনা করলো। তুলিদের বাড়িতে গিয়ে কলিং বেলটা বাজাতেই তুলির দরজাটা খুলে দিল। দমাল দেখল একটা 15 বছরের মেয়ে, একটা মহিলা, হয়তোবা মেয়েটার মা হবে। দমাল তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা বলল। তুলির মা বলল, ঘরে আসেন, ঘরে আসেন, আপনারা আজকে রাতটা এখানেই থাকবেন। এটা বলে তুলির মা অনেকটাই ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো, যা দেখে তমালের স্ত্রী ভয় পেয়ে যায়। তমালের একটা রুমে থাকতে দিল। রাত প্রায় 2টার কাছাকাছি বাজে। তমালের বউ তমালকে ঘুম থেকে জাগিয়ে বলল, চলো না আমরা এই বাড়ির ছাদে যাই। তমাল অবাক হয়ে বলল, তুমি এই বাড়ির কিছুই চলো না নাকি? আমি আমি এত রাত করে ছাদে যাবো কেন বলতো? তমালের বউ তখন বলল, আসো না যাই, ঘুম আসছে না। তমালের বউ এইটা বলে হাঁটতে শুরু করলো আর তমালের স্ত্রী পেছনে পেছনে যাচ্ছে। পেছন থেকে তার স্ত্রী এসে হাতটা ধরে বলল, এত রাতে তুমি কোথায় যাও? তমাল যেন ভয় করে যেটা শুকিয়ে গেল। তুমি তুমি আমার পেছনে কি করে এসেছো? আমাকে ছাদে নিয়ে যাবে বলে তুমি তোর দরজা খুলতে গিয়েছিলে। তোমার বউ যেন অবাক হয়ে বলল, আরে আমি তো বাথরুমে গিয়েছিলাম, বেরিয়ে এসে তুমি কোথায় যেন চলে যাচ্ছে এমনটা দেখলাম। তমাল এটাকে স্বপ্ন মনে করে আবারও শুয়ে পড়ে যায়, কিন্তু ঘুম আর আসছিল না তমালের। অনেকে বেশি বিপাশা হয়, তাই তমাল টিভির রুমে চলে যায় পানি খেতে। তার বউ যেন পাশে শুয়ে আছে, তার বউর যেন ঘুম আসছে না, ঘুম ভেঙে গেছে। তাই আস্তে আস্তে তমাল টিভির রুমে চলে যায়, মোবাইলের ফ্ল্যাশ অন করে এবং জল থেকে পানি ঢালতে দেখে পানির রং লাল হয়ে গেছে। তমাল অনেকটা ভয় পেয়ে যায়। তমালের হাত থেকে স্টিলের গ্লাসটা নিয়ে নিচে পড়ে যায়। তমাল সেটা তুলতে গিয়ে দেখে তার স্ত্রীর লাশ এবং তমাল চিৎকার দিয়ে রুমে চলে যায়, গিয়ে দেখে তার বউ শুয়ে আছে। তমাল এইবার ভীষণ ভয় পেয়ে যায় এবং তমাল এইটা দেখলো নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। তমাল তার স্ত্রীর কাছে গিয়ে শুয়ে পড়ল। তমাল তার বউয়ের চেহারা দেখার জন্য তার মুখের উপরে থাকা সে চুলটা সরাতে দেখলো একটা চোখ, এবং সেই চোখ থেকে রক্ত বের হচ্ছে। তমাল সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলল। তুলি আর তুলির মা মিলে তমাল আর তমালের স্ত্রীর মাংস রক্ত যেন খেয়ে নেয়। তারা যেন বিভৎস এক ক্রিয়েশনে পরিণত হয়েছে। তুলি আর তুলির মা অপেক্ষা করতে থাকে কবে আবারও এই বাড়িতে মানুষ আসবে আর তারা মানুষের মাংস খাবে। এদিকে তমাল অনেক বড় ঘরের সন্তান হওয়ার কারণে তাকে পুলিশ আর তার বাবার কিছু লোক খুঁজতে থাকে। অনেক দিন হয়ে গেছে তমাল আর তার স্ত্রীর একদম যেন নিখোঁজ। তমালের ফোন বন্ধ থাকার কারণে পুলিশ তো একেবারে ট্র্যাক করতে পারছে না। অনেক খোঁজাখুঁজি করার পর তমালের গাড়ির সন্ধান পাওয়া গেল, সেটাও তুলির বাসার পাশেই। এবং পুলিশও জানে যে এই বাড়িতে আত্মা রয়েছে, তাই তারা এই বাড়িতে ঢোকার মতো সাহস পাচ্ছিল না। কিন্তু কলেজের কিছু ছেলে তার এই খবর জানতে পেরে হাসাহাসি করা শুরু করে দেয় আর বলে যে কালকে রাতে আমরা যাব সেই বাড়িতে। পুলিশ এই কেসটা বন্ধ করে দিয়েছে। পুলিশ এই কেসটা নিয়ে আর কোনো কিছুই যেন করতে পারবে না। কলেজ পড়ুয়া চারটা ছেলে সেই রাতে বাড়িতে যায়। প্রথম অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা এই এলাকায় একটা মানুষও থাকে না। চারটা ছেলে তুলিদের বাড়িতে গিয়ে অবাক হয়ে যায়, বাড়িতে কত সুন্দর করে সাজানো। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, কিরে কি শুনলাম আর কি এসে কি দেখছি, এই বাড়িতে তো মানুষ থাকে, ভূত আত্মা আসবে কোথা থেকে। আরেক বন্ধু বলল, চল বাড়িতে যাই, সবকিছু মিথ্যা বুঝলি। আরেকজন তখন হেসে বলল, এত দূর থেকে এসেছি, আজকে এই বাড়িতে থাকবো বুঝলি আমরা। একজন কলিং বেল বাজানোর সাথে সাথে তুলির দরজাটা খুলে দিল, সাথে তমালের স্ত্রীও ছিল। এত তাড়াতাড়ি দরজা খুলল যেন কেউ আসবে তারা আগে থেকে প্রস্তুত ছিল। তাদের মধ্যে একজন বলতে লাগলো, আমরা অনেক দূর থেকে এসেছি, আজকে রাতে যদি আমাদের থাকতে দেন তাহলে অনেক উপকার হতো। তুলির মা পেছন থেকে সাথে সাথে বলল, ঘরে এসো, তোমরা ঘরে এসো, তুলি যা ওদের ঘরটা একটু দেখিয়ে দেয়। যার বন্ধু তো মহাখুশি, কিন্তু কেউ তো জানতো না তুলি যে আসলে মানুষ নয়। এবং তুলির সে সুন্দরী মেয়েটাকে আছে, তাদেরকে নিয়ে গল্প করা যাবে, এসায় ভাবতে থাকে চার বন্ধু। তারা নানা রকম চিন্তা করতে থাকে। রাত দুটোর সময় চার বন্ধু রুম থেকে বের হয়ে আসলো এবং বাহিরে গেল, এটা দেখার জন্য যে ভূত আসলে কি আছে নাকি। অমাবস্যায় সবার মাথায় ছিল সুন্দর একটা মেয়ে দুটাকে দেখবে, কেউ যাতে কারো মনের কথা জানতে না পারে। তাই চার বন্ধু চার দিকে চলে গেল। তাদের মধ্যে একজন একটা রুমের পাশে যেতে দেখলো তুলির ভয়ঙ্কর রূপ, একটা চোখ এবং চোখটি যেন রক্ত বের হচ্ছে। সে দৌড়ে বাথরুমে চলে যায়, গিয়ে হাঁপাতে থাকে, মনে মনে ভাবতে থাকে, আমাদের যে করেই হোক এই বাড়ি থেকে বেড়াতে যেতে হবে। আয়নার দিকে নজর যেতেই দেখতে পায় আয়নাতে রক্ত দিয়ে লেখা তিনটা মরে গেল, বাকি আছে তুই এবং তুইও মরবি। এটা পুরো প্রচন্ড পরিমাণে ভয় পেতে লাগলো এবং বাথরুম থেকে অনেকটা কষ্ট বের হয়ে গেল এবং গিয়ে দেখে তার তিন বন্ধু তার সামনে দাঁড়িয়ে আছে। এটাতে কিছুটা ভয় কেটে যায় তার। তার বন্ধুদের সব পড়তে, কিন্তু তিন বন্ধু ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে, আঙ্গুল দিয়ে পেছনের দিকে দেখতে থাকে এবং পেছন ফিরতে দেখে তুলি, তুলির মা আর তার দিকে এগিয়ে আসছে। তিন বন্ধু ভয়ঙ্কর ভাবে হাসছিল এবং পেছনে তাকে দেখে পেছন ফিরতে দেখলো তুলি এবং তুলির মা এগিয়ে আসছে এবং তুলির মা বড় বড় দাঁত দাঁত দিয়ে যেন রক্ত বেরিয়ে বেরিয়ে আসছে। সে ভয়ঙ্কর চিৎকার করে উঠে। তুলি আর তুলির মা সকলে মিলে মাংস খেয়ে নেয় এবং রহস্যের বিষয় হচ্ছে যে মারা যায় সে ভয়ঙ্কর আত্মা হয়ে যায়। কিন্তু কেন হয়ে যায়, কেন এবার মানুষকে হত্যা করে কেউই জানে না। তুলির দাদা একটা ভয়ঙ্কর আত্মাকে বন্দী করে রাখে। আত্মাটা তুলির দাদাকে বলেছিল, আমাকে ছেড়ে দে, নয় তো আমি তোর পরিবারের সবাইকে মেরে ফেলব। কিন্তু তুলির দাদা ভয় না পেয়ে সেই ভয়ঙ্কর আত্মাটিকে বন্দী করে রাখে। এখন অনেক বছর পেরিয়ে যাওয়ার পরেও আত্মাটা প্রতিশোধ নিতে এসেছে। এই ভয়ঙ্কর আত্মাটা কিভাবে যেন ছাড় পেয়ে যায়, তুলি আর তার মাকে মেরে ভয়ঙ্কর আত্মাটা পরিণত করে ফেলে, যাতে করে কারো অনেক বেশি মানুষ মরতে পারে বা মারতে পারে। সে ভয়ঙ্কর আত্মাটা মানুষকে সহ্য করতে পারে না, তুলির বাড়িতে যে মারা যাবে সে ভয়ঙ্কর আত্মা হয়ে যাবে। এই বাড়িতে আরো অনেক মানুষ আছে আর মারা যায়, এবং তুলি আর বাকি আত্মাগুলো এখন মানুষ খাওয়ার নতুন উপায় খুঁজে ফেলেছে। তুলি আর কিছু মেয়ে ভূতের আত্মা রাতের বিভিন্ন জায়গায় যায় এবং আত্মাদের তাদের শরীরের লোক দেখিয়ে ছেলেদের নিয়ে আর মাংস খুবলে খুবলে অনেক দিন পর সেই ভয়ঙ্কর আত্মাটা আবারও আসে আর বাকি সব আত্মাদের একসাথে এনে দাঁড় করালো। ভয়ঙ্কর আত্মারা সব আত্মাগুলোকে নিয়ে বিভিন্ন এলাকায় যায় আর মানুষ খুন করে। পুলিশ সিআইডিদের রাতের ঘুম যেন হারাম হয়ে যাওয়ার অবস্থা। এত এত মানুষ মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, কে মারছে, তার কোনো হদিস নেই। সিসিটিভিতেও ধরা পড়ছে না সব মানুষের রক্ত, মাংস আর কলিজা যেন খেয়ে নেওয়া হতো। এভাবে কাটতে থাকে আর মানুষের মরতে থাকে, কিন্তু কেউ কিছুই যেন করতে পারে না। এবার পুলিশ ভিন্ন একটা পদক্ষেপ নিল, একটা তান্ত্রিক যে কালো জাদু করে তাকে নিয়ে আসে, কিন্তু কোনো লাভ হয়নি। তান্ত্রিক বেশ খারাপ ভাবে মেরে ফেলা হয় তান্ত্রিককে, এবং কলিজা বের করে নেওয়া হয়, মাথা থেকে মগজ বের করে নেওয়া হয়, চামড়া আর হাড়টি ছাড়া কিছুই পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে মানুষকে আর মারে না, এখন আর ভয়ঙ্কর ঘটনা ঘটেনি, এবং তুলির বাড়ির পাশ দিয়ে গেলেও কিছুই যেন হয় না, সবকিছুই যেন স্বাভাবিক হয়ে যায়। এখন আশেপাশে মানুষও থাকে এবং তুলিদের বাড়িতে কেউ যায় না, তাছাড়া সবই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা তৈরি করে তুলির চাচা। তার চাচা ফ্রান্স থেকে এসে তুলির বাড়িতে চলে যায় এবং এলাকাবাসী তার চাচাকে বললেও তার চাচা হেসে উড়িয়ে দেয়। তুলির বাবা তুলির ছোট থাকতে মারা যাওয়ার এবং তুলির চাচা এসে ভাইয়ের জায়গা দখল করার জন্য আসে, সে কারো কথা না শুনে সে বাড়িতে চলে যায়। সব ধুলো জমে আছে, তুলির কাকা কিছু মানুষ দিয়ে বাড়িটা পরিষ্কার করে, সবকিছুই যেন ঠিকঠাক ছিল। কিন্তু বিপত্তিটা ঘটল সেই রাতে। তুলির চাচা রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়, সেই দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখে তার বিছানায় একটা মেয়ে বসে আছে। তুলির চাচা কঠিন গলায় বলল, কে রে, ওখানে কে, আমাদের বাড়িতে ঢোকার সাহস কি করে হয় তোর? কিন্তু মেয়েটি কোনো কথাই যেন বলছে না। তুলির চাচা অনেকটা রেগে যায়। তুলির চাচা বিছানার কাছে এগিয়ে যেতেই দেখে তুলি বসে আছে। ও আসলে তুই মরিসনি, আমি যেন ভয়ে এই বাড়িতে আসিনি, তাই লোক মাটিয়েছি, বুঝতে পেরেছিস? বলতে বলতে পেছনে তাকাতেই দেখে তুলির মা। তুলির চাচা আরো বেশি রেগে যায় আর বলে থাকে, এইসব সম্পত্তি আমার, তোরা যতই মরার নাটক করিস না কেন, কিচ্ছু করতে পারবি না। তুলির কাকা আরো কিছু বলতে যাবে, তুলির মুখ থেকে যেন চুল সরায় তুলির চাষা দেখে হাসতে লাগলো আর বলতে লাগলো, কি ভাবছিস, ভূতের মুখোশ পড়লে আমাকে ভয় দেখাতে পারবি, এত সহজ, এইসব ফ্রান্সে অনেক পাওয়া যায়, আমাকে বলতি আরো ভয়ঙ্কর কিছু নিয়ে আসতাম, বুঝলি? তুলির চাচা এসব নাটক মনে করছিল। পাশের রুমে অনেক ভয়ঙ্কর আওয়াজ হতে থাকে। তুলির চাচা বলতে থাকে, সবই তোদের নাটক, সব জানি, এসব আওয়াজ করার ডোকে একার ভরে গেছে, বুঝতে পেরেছিস? তুলির মা পেছন থেকে এসে তুলির চাচার কানের কিছুটা নিচে একটা বড় ধরনের নোখ ঢুকিয়ে দিল। তুলি গিয়ে বুকের মধ্যে হাতটা ঢুকিয়ে করে সেটা বার করে খেতে লাগলো। বাকি আত্মাগুলো এসে রক্ত চুষে খেতে লাগলো, শরীরের চামড়া উঠে নিল। তুলির টাকাকে খাওয়া শেষ হলে আত্মাগুলো চিৎকার করতে থাকে। এলাকার সবাই এই আওয়াজ শুনতে পায়। এলাকার সকল মানুষ যেন ভয়ে ভয়ে এলাকা থেকে পালাতে থাকে এবং আত্মাগুলো আবারও জেগে উঠেছে সবাই বুঝতে পারে। তুলিদের বাড়িতে কিছুটা দূরে একটা কবরস্থান আছে, সেই কবরস্থান থেকে মানুষ তুলে আত্মাগুলো খায়। এদিক দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছিল, রাতে কোনো গাড়ি গেলে সেটার উপর আত্মার আক্রমণ জানাতো। সে কবরের মানুষগুলো তুলে তুলে আত্মাগুলো খায়। আত্মারা আরো ভয়ঙ্কর হতে থাকে। সেই আত্মাটা তুলিদের মেরে আত্মা বানিয়েছিল, সে আবারও ফিরে এসেছে। এতদিন মানুষ না মরার কারণ হচ্ছে আত্মাটা তুলিদের এই বাড়িতে বন্দি করে দিয়ে যায়। যতক্ষণ না কেউ এই বাড়ির দরজাটা খুলবে ততক্ষণ তুলিরা কোনো মানুষের উপর আক্রমণ করতে পারবে না। এতদিন এই ভয়ঙ্কর আত্মাটা আরো একটা বাড়ির সকল মানুষকে বেড়ে খারাপ আত্মাতে বানিয়ে দিয়েছে। এই আত্মাটা যত মানুষ খুন করে কলিজা খাবে আর শক্তি তত যেন বাড়াতে থাকবে। তুলির চাচা কোনো খোঁজ খবর না পাওয়ার কারণে তার স্ত্রী এবং দুই ছেলে ফ্রান্স থেকে এসে চলে আসে এবং পুলিশের কাছে অভিযোগ করে যে তার বাবা মিসিং। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে তুলিদের বাড়িতে সে নিখোঁজ হয়েছে। তুলিদের এলাকায় যারা ছিল তারা না করেছিল তুলির চাচার মতো যেন তারাও সে ভুল না করে, তাহলে কেউ বেঁচে ফিরবে না। কিন্তু তুলির চাচার এই দুই ছেলে সে বিশ্বাস করল না। তারা কিছু পুলিশ নিয়ে এসে তুলিদের বাড়িতে চলে যায় আর তার বাবাকে খুঁজতে থাকে। তবে পুলিশ অনেকটাই ভড়কে যায়। পুলিশ নিজেও জানত যে এই বাড়িতে খারাপ আত্মা আছে, কিন্তু বেশ কিছু টাকার লোক দেখানোতে তারা রাজি হয়ে যায়। তুলিদের বাড়ি থেকে দরজার সামনে দাঁড়াতেই দরজাটা যেন খুলে যায়। ভিতরে গিয়ে দেখে তাদের বাবা বসে আছে। দুজনেই তার বাবার কাছে যায় আর বলতে থাকে, বাপ্পা তোমাকে ফোন করেছি, কোনো ফোনে উত্তর পায়নি, এলাকায় তেমন মানুষও পায়নি, যাদের পেয়েছে তারা বলেছে তুমি নাকি মারা গেছো। তুলির চাচা কিছু বলার আগে পুলিশরা বলল, পেয়েছে তো গেছেনি, আমরা তাহলে চলে যাই। এই বলে পুলিশগুলোও চলে গেল। পুলিশদের কপাল ভালো, রাতে আসলে তাহলে আর বাড়ি ফেরা হতো না। তার দুই ছেলে গিয়ে তার মাকে নিয়ে বাড়িতে নিয়ে আসে। আজকে রাতটা থাকে, কালকে সকালে সবাই ফ্রান্সে চলে যাবে। তুলির মা আর তুলি মিলে অনেক আহ্বান করে তাদেরকে এবং তুলির মা আর সব আত্মারা মিলে অপেক্ষা করছে কখন রাত হবে আর কখন কাঁচা মাংস খেতে পারবে। রাত হয়ে গেছে, সবাই মিলে গল্প শেষ করে তুলির চাচা আর স্ত্রী এক রুমে আর তার দুই ভাই এক রুমে ঘুমানোর জন্য চলে যায়। রাত দুইটার দিকে তুলির চাচা আর তার স্ত্রীকে ঘুম পাড়িয়ে তারা চলে গেল বাড়ির ছাদের দিকে। তার স্ত্রী রাজি না হলে অনেকটা রিকোয়েস্ট করার কারণে রাজি হয়ে যায়। তারা ছাদে চলে যায়। তিনি আগে হাঁটছেন আর তার স্ত্রী পেছনে পেছনে হাঁটছে। তার স্ত্রী একটা সাইডে গিয়ে দাঁড়াতে দেখতে পায় তুলি আর তুলির মা মিলে তার ছেলেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি বিভৎস অবস্থা, কি ভয়ঙ্কর ভাবে খাচ্ছে। তা দেখে তিনি সাথে সাথে স্ট্রোক করে ফেলেন, তাকেও সবাই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। আপনাদের দিন যেন ঘনিয়ে আসছে, কেননা এক কালো জাদু করা একটা লোক ভয়ঙ্কর আত্মাটাকে ধরে ব্যবস্থা করে ফেলেছে। কালো জাদু করা লোকটাকে এলাকার সবাই মিলে নিয়ে যায়। লোকটাকে রাতে সাধারণ মানুষ সেজে তুলিদের বাড়িতে যায়, সবার মতোই আহ্বান করে এবং রাতে যখন লোকটাকে সব আত্মারা মিলে মারতে আসবে ঠিক তখন আত্মাদের বন্দী করে ফেলে। তিনি মঞ্চ পড়তে থাকেন যেন আত্মাগুলো শেষ হয়ে যায়, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কেননা সব শক্তি সে ভয়ঙ্কর আত্মার কাছে। সে সব কয়টা আত্মাকে কন্ট্রোল করছে। কিছুক্ষণ পর দেখতে পায় সে ভয়ঙ্কর আত্মাটি ফিরে এসেছে। এসে বলছে, তোর জাদুবিদ্যা আমার কিছুই করতে পারবে না, তুই সবাইকে ছেড়ে দে, নয়তো আমি তোকে শেষ করে দেব। লোকটা বলতে থাকে, আগে তুই বাঁচ। এই বলে ভয়ঙ্কর আত্মাটাকে বন্দী করে ফেলে। আত্মারে বলতে থাকে, তুই কিন্তু সেলিমের মতোই ভুল করছিস। তুলির দাদার নাম ছিল সেলিম, সে আমাকে এইভাবে বন্দী করেছিল, কিন্তু দেখ আমার হাতে সব কয়টা মরেছে, তুইও কিন্তু সেই ভুলটা করছিস, আমাকে ছেড়ে দে আর এই জায়গা থেকে পালিয়ে যা। লোকটা আত্মাকে বন্দী অবস্থায় কষ্ট দিতে থাকে আর বলে, বাকি সবাইকে মুক্ত কর, নয়তো তোকে আরো কষ্ট দেব। উপায় না পেয়ে আত্মারা সবাইকে মুক্তি করে দিলে বাকি সব আত্মাগুলো সবাই মিলে গেল। ভয়ঙ্কর আত্মাটা বলতে থাকে, এবার তো আমাদেরকে ছেড়ে দে, সবাইকে মুক্ত করেছে। লোকটা তখন বলল, তোকে আজ এখানে পুঁতে দিয়ে তারপর যাব, আর ছাড়তে পারবো না। সবকিছু শেষ করে দিল, আত্মার মুক্তি পাওয়া অসম্ভব হয়ে গেছিল। কিন্তু বিপত্তিটা হলো কালো জাদু করা লোকটার আত্মাটা বাদ দেওয়ার জন্য যে সীমারেখাটা এঁকেছিল সেটা পানিতে মুছে যায় আর আত্মারা সাথে সাথে বেরিয়ে যায়। বাইরে বের হচ্ছিল আর সেই পানি চুয়ে চুয়ে পড়ছিল। আত্মারা বের হওয়ার সাথে সাথে লোকটি মেরে ফেলে এবং আত্মাটি ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে আর বলতে থাকে, আমাকে শেষ করবি, রাগে আরো অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি। ভয়ঙ্কর আত্মাটা বলতে থাকে, এলাকার মানুষ তোকে
এখানে নিয়ে আসছে, তাই না? সবাইকে শেষ করব, আজকে সবাইকে শেষ করব। কিন্তু দরজার কাছে গিয়ে আরো বেরোতে পারে না। জাদুকরের আগে দরজার পাশেই বড় রুমের বাদ দিয়েছিল এবং আত্মাটা বের করতে পারেনি, সে বাড়িটা বন্দি করতে পারেনি। আর জাদুকর বলেছিল, আমি যদি না ফিরি আপনারা এই বাড়ি পুলিশ দিয়ে সিলগালা করে দিবেন, আর কেউ যেন এই বাড়িতে প্রবেশ করতে না পারে। এমন বাদ দিচ্ছি আমি, মরে গেলেও আত্মারা বের হতে পারবে না। অনেক দিন হয়ে যায়, এলাকার সকলে মিলে পুলিশকে সেই বাড়িটি সিলগালা করে দিতে বলে এবং আসলে সিলগালা করে দেয় সে বাড়িটি। বাড়িটির চারপাশে চারটা প্রাচীর তুলে দেয় যা কেউ কোনো দিন এই বাড়িতে প্রবেশ করতে পারে না। এই ছিল পরিত্যক্ত ভয়াবহ সিলগালা করা বাড়ির ঘটনা। যেসুভাই গল্পটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। গল্পটি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এবং প্রিয় যেসুভাই, এই গল্পের মূল লেখকের নাম আলাউদ্দিন, এবং আশা করছি গল্পটি আপনাদের সবার করছে অনেক বেশি ভালো লেগেছে। আমি ফিরোজ খান বলছিলাম বীরপুর থেকে, আজ আবারও বিদায় নিচ্ছি নতুন এই গল্পটি শেয়ার করে। আশা করছি গল্পটি ভালো লাগবে, আপনি আপনার মতো করে শেয়ার করবেন। আর যদি মনে হয় গল্পটি অনেক ভালো লেগেছে, তাহলে অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না। এই লেখককে ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি 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 মাচ আমাদের প্রিয় ফিরোজ ভাই। এবং ফিরোজ ভাইয়ের মতো নিবেদিত প্রাণ আর কি লাগে তিনি থাকলে। আলহামদুলিল্লাহ, দিস ইজ অ্যাবসলুটলি মাস্টারপিস স্টোরি ছিল, অনেক 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 ভালো স্টোরি ছিল। এবং আশা করছি শুধু আমার কাছেই নয়, আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে, ভালো লাগার মতো একটা স্টোরি ছিল। এবং আমি অনেক লক্ষ্য করেছি যে জোশের সব স্টোরিগুলো কিন্তু আমাদের প্রিয় ভাই, আমাদের আমাদের ফিরোজ ভাই কিন্তু কানেক্ট করে নিয়ে আসেন। দিস ইজ অ্যাবসলুটলি সুপার সুপার অ্যামেজিং স্টোরি ম্যান, সত্যি অনেক ভালো ছিল। এবং এভাবে দারুণ রকমভাবে সামনে ঘটনাগুলো আপনি শেয়ার করবেন এই আশা নিয়ে পরবর্তী ঘটনায় চলে যাবো। জাস্ট যাওয়ার আগে বলবো যে ভাইয়া, ফিরোজ ভাই আপনি কোনোদিন ঘটনা শেয়ার করা থামাবেন না, আপনি আছেন বলেই ভৌতিক বলছি প্রেত পডকাস্ট এত সুন্দর ভাবে চলে যাচ্ছে, দারুণ রকম ভাবে ঘটনা শেয়ার করছেন আপনি, সেই প্রথম থেকে আছেন এখন পর্যন্ত, ভাবতে কেমন যেন ভালো লাগে, রিয়েলি সুপার অ্যামেজিং থিং। এবং এভাবেই থাকবেন সবসময়, কেউ যখন থাকি না পাশে তখনই আমাদের ফিরোজ ভাই ছিলেন, আমাদের ভৌতিক দুনিয়াতে ছিলেন, ভৌতিক কথাতে ছিলেন, আজ আমাদের সাথে প্রেত পডকাস্টেও আছেন। আলহামদুলিল্লাহ, এভাবেই চাই আপনাকে সবসময়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, চলে যাচ্ছি পরবর্তী ঘটনা, আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে বলছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশু ভাই, আমি আশা করছি আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। প্রেত পডকাস্টে পাঠানো এটা আমার প্রথম ঘটনা, আমার নাম জুবায়ের। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো করে শেয়ার করবেন। আমি এই মুহূর্তে ঢাকার মিরপুর থেকে বলছি, ঘটনাগুলো ভালো লাগলে শেয়ার করবেন। একটা ছোট্ট গল্প পাঠালাম, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। আমি ঢাকায় আসার পর গ্রামের বান্ধবীদের সাথে চিঠি দিয়ে যোগাযোগ করতাম, চিঠি পাঠাতাম আমার এক বন্ধুর ঠিকানায়, ওই সব চিঠি বান্ধবীদের কাছে পৌঁছে দিত। তখন আমাদের এলাকায় মোবাইল ভালো নেটওয়ার্ক পাওয়া যেত না, যে এক দুজনের মোবাইল ছিল তারা গাছের বকটালে উঠে নেটওয়ার্ক খুঁজত। একবার হলো কি, আমি একটা চিঠি পাঠালাম ওই বন্ধুর ঠিকানায়, আগে থেকেই হিসাব করে রাখতাম চিঠি কবে গিয়েছে বা কিভাবে পৌঁছাবে। তো যেদিন চিঠি পাঠানোর কথা ছিল তার আগের দিন সন্ধ্যায় আমার বন্ধু ঢাকা এসে ফোন করলো, আমি তো ঢাকা, মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।
এলাকায় আমার যে শত্রু কার হাতে না কার হাতে পড়ে যায়, আর শালারা পিয়ন হলো এলাকার, তাছাড়া চিঠি যদি ওই বন্ধু না পেয়ে তার বাসায় রেখে আসে তাহলে তো খুব ভয় পেয়েছিলাম আর কি। সিদ্ধান্ত নিলাম রাতেই বাড়িতে যাব। মহাখালী থেকে ময়মনসিংহর বাস পেলাম এবং ময়মনসিংহ যেতে রাত একটা বেজে গেল। হালুয়াঘাটের কোনো বাস নেই এবং না পেয়ে শেষে হালুয়াঘাট গামী একটা ট্রাকে উঠে পড়লাম। যখন নামলাম তখন রাত 2 বাজে, কোনো রিক্সা নাই। একটা দোকান খোলা পেয়ে একটা প্যাকেট ব্যানসন আর একটা ম্যাচ নিয়ে রওনা হলাম। ওইখান থেকে আমরা প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত, তার মাঝে 5 কিলোমিটার পাকা রাস্তা, বাকি 10 কিলোমিটার কাঁচা রাস্তা। হঠাৎ একটা রিক্সা দেখে আমি যেন আলোকিত হলাম এবং আচমকিত হয়ে গেলাম। কিন্তু রিক্সাওয়ালা শুধু পাকা রাস্তাটিতে যেতে রাজি হলো, কাঁচা রাস্তাটি অনেক কাদা তাই যাবে না। আমি পাকা রাস্তাটি 10 টাকা দিয়ে গেলাম এবং তারপর প্যান্ট উল্টিয়ে হাঁটু পর্যন্ত তুলে রওনা হলাম। মাঝে মাঝে চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়েছে, তখন চারদিকে অন্ধকার হয়ে যায়। মনে হচ্ছে এই বুঝি চাঁদটাকে কোন দৈত্য তাড়িয়ে দিয়ে নিয়ে যা গেছে। এবং পাশের ধান খেত থেকে একটা ব্যাংক থেমে করুণ সুরে যেন ডেকে যাচ্ছে। বুঝতে পারলাম হয়তো বা কোনো সাপ এই ব্যাংক ধরেছে। আমি হেঁটে চলেছি, আমাকে যে সকল বাজারে পৌঁছাতে হবে মাঝে মাঝে সিগারেট ধরিয়ে 1-2টা ফুঁক দিচ্ছি। আসলে সিগারেট খাওয়ার যে সিগারেট আগুন রাখা বা মুখেটাই সেটা উদ্দেশ্য মূল ছিল। দূর থেকে 2 শিয়াল দেখতে পেলাম, আমাকে দেখে যেন সবাই অবাক হয়ে গেছে। কাছে যেতে এক দৌড়ে পাশের ধান খেতে মিলিয়ে গেল। আমাদের ইউনিয়নে ঢুকে পড়লাম, আর মাত্র 4.5 কিলোমিটার। আকাশের চাঁদটা মাঝে মাঝে উকিতে হারিয়ে যাচ্ছে, যেন আমাদের সাথে লুকোচুরি খেলছে, আর তারাগুলো যেন মিটমিট করে হাসছে। বিষয়ের খুব চাপ ছিল, ভাবলাম বৃষ্টির ওখানে আমি আমার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি। হাতের সিগারটা এই মাত্র শেষ হলো, আমি ব্রিজের উপরে দাঁড়ানো, হঠাৎ করে ব্রিজের নিচ থেকে একটা বের হাসে শোনা গেল। আমি তো হতভম্ব হয়ে গেলাম, ভাবলাম নিশ্চয়ই কেউ এখানে আছে। এইভাবে চিন্তা করলাম, দেখে আসি কে ওখানে। তখনই মনে পড়লো, আরে এখন না বর্ষাকাল, ব্রিজের নিচে তো পানি। সাথে সাথে কি জানো পায়ের তলা দিয়ে সোজা মাথায় উঠে গেল, চিন চিন করে মাথাটা ব্যথা করছে। আমি যখন খুব বেশি ভয় পাই তখন আমার ওই রকম লাগে। আমি ব্রিজ থেকে নেমে সোজা হাঁটা শুরু করলাম। দাঁড়াও, পেছন থেকে তাকে দেখি ঠিক ব্রিজের মাঝখানে একটা সাদা শাড়ি পরা যুবতী মেয়ে দাঁড়ানো আছে। আমাকে তুমি চেনো? চমকে উঠলাম, দেখি অপর্ণা। ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু অপর্ণা তো মনে হচ্ছে না। অপর্ণার কথা খুব মনে পড়ে গেল। আমি বললাম, চিনি না, তুমি আমাকে লইয়া যাও। আমি তখন বললাম, আমি আপনাকে কোথায় নিয়ে যাব? ভয়ঙ্কর সে চিৎকার যেন কান পর্দা ফেটে যাবে। আমি দৌড় দিলাম, চিৎকার যেন বেড়েই চলছে। পানিতে ঝাঁপ দেওয়ার শব্দ শোনা গেল। আমি পেছনে তাকাবার সাহস পেলাম না, সামনে বাতি আর মানুষ দেখতে পেয়ে থেমে গেলাম। কি হয়েছে চেয়ারম্যানের পুত? আমি সব ফুলে বললাম, সাথে ও বললাম যে একলা একলা বাসায় আর যেতে পারবো না। তারপর সবাই মিলে আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। আমার আব্বার কিছু বলতে নিষেধ করলাম। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করতে পারেন ছোট গল্পটি। অবশ্যই যদি ভালো লাগে আপনি শেয়ার করে দিতে পারেন প্রেত পডকাস্টে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং স্টোরিটা আমি শেয়ার করে দিলাম এবং এরকমই দারুণ সব স্টোরি আরো শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা সবসময় ঘটনা এভাবে লাগাতার পাঠানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ দারুণ রকম ঘটনা নিয়ে আসবো আপনাদের জন্য, কথা দিচ্ছি। এবং আমি কথা দিচ্ছি ঘটনা কিন্তু শেষ হবে না, কেবল তো শুরু হলো। ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে, সত্যি অসাধারণ ছিল ঘটনা ভাই। থ্যাংক ইউ ভেরি 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 মাচ, আশা করছি অনেক ভালো লেগেছে সবার কাছে। আর দেরি করবো না, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে দারুণ রকম সব ঘটনা নিয়ে। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ রাত্রি সবাইকে।